চৌঠা ডিসেম্বর 2018 তারজুমানে কাবিরা রিবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহু এর আজিম শান বয়ান জালালিয়া মাদ্রাসা লক্ষীপুর।
এত বড় আল্লাহর ওলি আল্লাহ পাক আমাদেরকে দেখবার, ওনার মজলিসে বসবার, কিছু কথা বলবার, শুনবার আমাদেরকে তৌফিক দান করছেন, এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই লক্ষ্মীপুরের আমাদের চকবাজার মসজিদের হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুম, তিনি হযরতের কাছে মুরিদ আমাদের এবং খলিফা, এবং আমাদের সামনে যে একটু আগে ওয়াজ করে গেছেন হযরত মাওলানা মুস্তাকান নবী সাহেব দামাত বরকাতুহুম, তিনি হযরতের খলিফা, হযরত মাওলানা মুহিউদ্দিন সাহেব হযরতের খলিফা, হযরত মাওলানা মামুন সাহেব, মাহবুবুর রহমান সাহেব, বড় বড় আলেম যারা আছেন ওনারা হযরতকে একবার ছেড়ে তাজ হিসেবে গ্রহণ করে নিয়েছেন, সেই আল্লাহর ওলি এখন আমাদের সামনে আসছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ।
আর একটি এলান শুনি ভাই, আমরা কেউ ছবি তুলব না, অবশ্যই আমরা কেউ ছবি তুলব না, আর বয়ান রেকর্ড করলে আমরা ভিডিও রেকর্ড করব না, অডিও রেকর্ড করতে পারে, ভিডিও রেকর্ড করব না, কোন ভাই আমরা ছবি তুলব না, এই বিষয়টা আমরা খুব খেয়াল রাখবো ভাই। মাশাআল্লাহ, এতে অনেক ভাইরা সামনের দিকে আসতেছেন, যে সকল ভাইদের সামনে জায়গা খালি পিছন থেকে তো আর ওনার সামনে পারবেন না, আমাদের গায়ের উপর দিয়ে তারা আসবেন না, আসলেও আমাদের করতে হবে, যার যার সামনে খালি জায়গা রয়েছে আমরা ওই সকল ভাইয়েরা একটু সামনে দিকে অগ্রসর হবে, যে ভাইয়ের সামনে খালি জায়গা রয়েছে আমরা একটু সামনে অগ্রসর হবে, তাই ইনশাল্লাহ আমাদের পিছনে দেখেন পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু সামনে অগ্রসর হবে, যে ভাইয়ের সামনে জায়গাটুকু খালি ওই ভাই কষ্ট করে একটু সামনে অগ্রসর হবে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল ফরমান। মোহতারাম হাজরিন, লক্ষ্মীপুর পৌরসভার সম্মানিত মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ এম এ তাহের সাহেবের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুহিউসুন্নাহ জালালিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল মোবারক ইসলাহি মাহফিলে এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন, জাতির দিক নির্দেশনামূলক, আমাদের জীবন গড়ার জন্য অত্যন্ত সহায়ক, অত্যন্ত হৃদয় মাথা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভরা বাসা দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি তাকরির পেশ করবেন চার তরিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ আলম আরিফ বিল্লাহ রুমি জামানাত শেখুল আরব ওয়াল আজম শেখুল হাদিস আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ঢালকানগর ঢাকা।
আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এটা কোন আখেরাতে আল্লাহকে দেখানোর মতো কোন আমল না, বিপদে পড়ার আমল। এজন্য নিজের হুশ, ইমানি হুশ জাগ্রত করি, খেয়াল এবং জজবা আবেগের পিছে না পড়ি ভাই। আল্লাহ আমাদের তৌফিক দেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر الخطايا والذنوب كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله باق جل جلاله ومنواله أمد الشكل كي معاف کرين جنت الفردوس أمد الجنة منظور کرين جهنم راغون أمد الجنة نبهي دين আল্লাহর সন্তুষ্টি আর বন্দিগি ওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন। আমার ভাইরা, জিন্দগি বহুত লম্বা না, খুবই সংক্ষিপ্ত, কিন্তু পরকালের যে জীবন সেটা বহুত লম্বা। অল্প সময়ের মধ্যে এই অনন্তকালের জন্য সামান আমাদেরকে জোগাড় করতে হবে, আর সে সামান হলো ইমান আর নেক আমল, ইমান আর নেক আমল, ইমান আর নেক আমল। আল্লাহ আমাদেরকে ইমান আর নেক আমলের জিন্দগির বুঝ দান করেন। আমার ভাইরা, মানুষ যে ভালো মন্দ করে, যা কিছু করে, সেটা ঠিক কি বে ঠিক, সহি কিনা, এটা এই আমল জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কিনা নাকি জাহান্নামে নিয়ে যাবে, সেটা কিন্তু বুঝার মানদণ্ড হলো এলেম। কোরআন হাদিসের এলেম যার কাছে মজবুত ভাবে আছে, স্পষ্ট ভাবে আছে, অকাট্য ভাবে আছে, তো সে এলেমের আলোকে সে এটা পরিষ্কার বুঝতে পারে যে এই আমল জান্নাতে নিয়ে যাবে আর এই আমল জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন ভাইরা? আমরা সকলে যারা অসুস্থ মানুষ, রুগী, তো আমরা নিজেরা ভাই এতটুকু বুঝি ওষুধ খাওয়া দরকার, কি ওষুধ খাওয়া লাগবে সেটা কি আমরা বুঝি ভাই? আমি অসুস্থ, আমার সুস্থ হওয়া দরকার, আমার ভাইরা আমল করা দরকার, এটা আমরা বুঝি। আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ, আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিছেন আল্লাহ, এই চক্ষু দিয়া এত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমাদেরকে বানাইছেন আল্লাহ, আমাদেরকে সাজাইছেন আল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মানুষ ইবাদত করো ওই মহান রবের যিনি তোমাদের সৃষ্টি করছেন এবং তোমাদের পূর্বে যারা তাদেরকেও তিনি সৃষ্টি করছেন। মা বাবার স্রষ্টা আল্লাহ, দাদার স্রষ্টাও আল্লাহ, বাপ দাদার যারা আরো মুরব্বী তাদের স্রষ্টা আল্লাহ, বাবা আদমের স্রষ্টাও আল্লাহ। আল্লাহ পাক বলেন যে সৃষ্টিকর্তা আরেকজন নাই, একমাত্র আমি তোমাদের সৃষ্টিকর্তা, এজন্য তোমরা আমার উপর তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও। আদমিয়ত দাদাই বা জব মুসলমা কর দাই, এ খুদা কুরবান সবাব এহসাব আর এহসা কর দাই। এক বুজুর্গ বলেন যে আল্লাহ ইচ্ছা করলে আপনি জঙ্গলের পশু বানাইতে পারতেন, জন্তু জানোয়ার বানাইতে পারতেন, সাপ বিচ্ছু বানাইতে পারতেন, শিয়াল বিড়াল ভাল্লুক বানাইতে পারতেন। আল্লাহ আমি তো বলছিলাম না যে আমাকে মানুষ বানান, ছিলামই না তো বলবো কোথেকে, কিন্তু নিজ দয়ায় আপনি আমাকে মানুষ বানাইছেন। হ্যাঁ আদমি দাদাই বাজাব মুসলমা কর দাই, আয় আল্লাহ এই পৃথিবীতে কত রকমের মানুষ, কেউ নমরুদ, কেউ ফেরাউন, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কত ধর্মের মানুষ এই পৃথিবীতে আছে। আমি তো কখনো বলিনি আপনার কাছে আমারে কিন্তু মুসলমান বানায়, কিন্তু হে আল্লাহ নিজ দয়ায় নিজ মেহরবানিতে আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত আপনি করছেন। আয় খোদা কুরবান সবাব এহসাব আর এহসা কর দাই, আয় আল্লাহ আপনার উপরে ধন জীবন সবকিছু উৎসর্গ করব। আপনি এত বড় মেহরবানি আমার উপর করছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নিয়ামতকে সর্বদা স্মরণ রাখা চাই, আল্লাহর নিয়ামতের কথা না ভোলা চাই। আমার ভাইয়েরা, আসলে ইসলামের জীবন আমরা বুঝি না। মুসলমানদের মধ্যে এমনে আল্লাহর মহব্বত তো আছে, রসুলের মহব্বত তো আছে, কোরআনের মহব্বত তো আছে, পরকালের বিশ্বাস তো আছে, এবং রোজা নামাজ দিনদারি তো কিছু আছে, কিন্তু ইসলামের জীবনটার চর্চা এটা আমাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে নাই। আর ইসলামের জীবনের চর্চা যারা করতেও চান তো আলেমদের নেগরানিতে, আলেমদের তত্ত্বাবধানে অধিকাংশরাই করেন না, নিজের খেয়াল মতো নিজের জজবা মতো ইসলামী জীবন চর্চা করেন। এইরকম আলেমদের নেগরানি আর তত্ত্বাবধান, আলেমের তত্ত্বাবধান মানে কোরআন সুন্নার ইলমের আলোকে তত্ত্বাবধান, এইভাবে দিন চর্চা, দিনই জিন্দগির চর্চা যদি না হয়, নিজেকে হাজার দিনদার মনে করার পরেও মানুষ অ্যাক্সিডেন্ট করে, মানুষ ভুলের মধ্যে পড়ে যায়। আমার ভাইয়েরা, এজন্য মহান রব্বুল আলামিন যেখানে আমাদেরকে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান তোমাদেরকে সৃষ্টি করছি শুধুই আমার ইবাদতের জন্য, শুধুই আমার বন্দেগীর জন্য। এবং আল্লাহ পাক বলছেন, তোমরা আমার ইবাদত করো সকলে, এবং ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আমার ইবাদতে মশগুল থাকবা তোমাদের মৃত্যু আসা পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে চিনার তৌফিক দেন, আল্লাহর মহব্বত সিনাতে দান করেন, আল্লাহর মারিফত আমাদের সিনাতে দান করেন। ওই জিন্দগি জিন্দগি না, যেই জিন্দগি মাওলার বন্দেগি ওয়ালা না, জিন্দগি শুধু আল্লাহ পাকের বন্দেগীর জন্য। তু বরায় বন্দেগি হায়াদ রাখ বাহারে সর, বাহারে সর আফগন্দগি হ্যাদ রাখ, চন্দ রোজা জিন্দগি হ্যাদ রাখ, বরনা ফির শর্মিন্দগি হ্যাদ রাখ, কর লে জো করনা আখির মৌত হ্যাঁ দিন মরনা আখির মৌত হ্যাঁ। এক বুজুর্গ বহুত বড় আরেফ কামিল, তিনি বলেন, যে মানুষ তোমার জিন্দগিটার মূল্য তোমার বুঝা উচিত, এই জিন্দগি শুধু মহান আল্লাহর বন্দেগীর জন্য, এবং জিন্দগিও অল্প কিছুদিনের জন্য, আর অল্প কিছুদিনের জিন্দগির দ্বারা অনন্তকালের সম্বল তোমাকে জোগাড় করতে হবে। যারা জিন্দগির কদর করে নেয় তো নমরুদ হয়ে গেছে, অনন্তকালের জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। জিন্দগির কদরকারী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ জান্নাতুল ফিরদাউসের ঘোষণা হয়ে গেছে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদের সকলের জন্য ঈমানওয়ালা জিন্দগি মঞ্জুর করেন এবং জান্নাতুল ফিরদাউস আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। আমার ভয়, আল্লাহর কসম, ওই মানুষ যার সিনা ঈমানওয়ালা, দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের চেয়ে তার মর্যাদা উর্ধে, ঈমানওয়ালার মর্যাদা অনেক বড়, অনেক বড়, অকল্পনীয়ভাবে বড়। হ্যাঁ, প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে মানুষ, তোমার এই জিন্দগি আল্লাহ পাক তোমাকে দান করছেন, এর কদর করো। হ্যাঁ, হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যুর আগে জিন্দগির তুমি কদর করো। কদর করার পদ্ধতি হলো আল্লাহকে তালাশ করা, আল্লাহকে ডাকা, আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা করা। কতজনের সঙ্গে সম্পর্ক সুন্দর, কিন্তু মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর করার ফিকির আমার কি পয়দা হয়েছে ভিতরে? আহা, কি আজব অবস্থা আমাদের! যে কাজের জন্য আমাদের সৃষ্টি, সেই কাজের প্রতি কোনো খেয়াল নাই, হুশ নাই, সেই কাজের প্রতি আমরা বেখবর এবং বেফিকির। হ্যাঁ, ফিকর আ বাসদকে বুকশ আয়াত রাহে, রাহ আ বাসদকে পেশ আয়াত সাহে। যদি হে মানুষ, তোমার মধ্যে আল্লাহকে রাজি করার মতো ফিকির পয়দা হয়, ওই ফিকির তোমাকে বন্দিগিওয়ালা রাস্তাতে নিয়েই যাবে। রাহ আ বাসদকে পেশ আয়াত সাহে, আর ঈমান আর নেক আমলের রাস্তাতে তুমি উঠো, এই ঈমান আর নেক আমলের জিন্দগি নিঃসন্দেহে তোমাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিবে, নিঃসন্দেহে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আর হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, মান তলাবানি ওয়াজাদানি, যেই বান্দা আমাকে তালাশ করে নিঃসন্দেহে সেই বান্দা আমি আল্লাহকে পেয়েই যায়। এজন্য হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যিনি অনেক বড় আলেমের দিন ছিলেন, আরেফে কামিল ছিলেন, বহুত বড় মুফাসসির ছিলেন, বিগত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি বলতেন যে আমার মুসলমান ভাইরা, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়ে গেছে। আমার ভাই, তুমি আল্লাহকে চাও নাই, সেজন্য তুমি আল্লাহকে পাও নাই। আহে মনগর আসরে দাসতে, ইয়ার বকুয়াম গুজারে দাসতে, অন্তরে মাওলাকে পাওয়ার ব্যথা যদি পয়দা হইত, নিঃসন্দেহে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে। আমার ভাইরা, আল্লাহ সব মানুষদেরকে ইমান আর আল্লাহর বন্দেগীর জন্য ডাকেন। কিসমতওয়ালা যারা, খুশনসিব যারা, তারা আল্লাহ পাকের আহ্বানে সাড়া দান করে, আল্লাহ পাকের ডাকে সাড়া দান করে। আল্লাহ পাক বিশেষভাবে ইমানওয়ালাদেরকে বলেন, কাফের মুশরিকরা, ওদেরকে সৃষ্টি করলাম তো আমি এবং ওদেরকে খাওয়াই আমি, পালিয়ে আমি, কিন্তু এত সত্ত্বেও ওরা তো আমার কথা শুনল না, কিন্তু হে ইমানওয়ালারা, তোমরা কিন্তু আল্লাহ রসুলের ডাকে সাড়া দিও। ইমানওয়ালারা, আল্লাহ রসুল যখন ডাকেন এমন রাস্তা এমন পথে, যেই পথে গেলে তোমাদের জিন্দগি নসিব হবে, জিন্দগির মতো জিন্দগি নসিব হবে, সেই পথে তোমরা কিন্তু অবশ্যই সাড়া দিও। কি মহব্বতের কথা, কি মায়া ভরা কথা মহান রব্বুল আলমিনের। আমার প্রিয় বন্ধুরা, আমি বলতেছিলাম যে ইসলামী জীবনের চর্চা আমাদের মধ্যে নাই। আহা, দেখেন সে এক লোক নামাজি, খুব নামাজ পড়ে, মনোযোগের সাথে নামাজ পড়ে, গভীর মনোযোগে নামাজ পড়ে, লম্বা লম্বা নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে কিন্তু কেন জানি নামাজের মধ্যে হঠাৎ দুলতে থাকে দুই দিকে, হেলতে থাকে, এরকম দুলতে থাকে দুই দিকে, আর এরকম নামাজ পড়তে থাকে। কেন এরকম করে? অথচ এই লোক এত সুন্দর নামাজে অভ্যস্ত, লোকটার কি হলো? এক বড় আলেম একদিন জিজ্ঞাসা করলেন, ভাই আপনি দেখলাম যে প্রতিদিনই এশার নামাজের পরে, ভিতরের পরে যখন আপনি নামাজ পড়েন, অন্য নামাজে তো এরকম দেখি না, কিন্তু ভিতরের পরে দুই রাকাতের সময় আপনারে দেখে আপনি এদিকে দুই দিকে দুলতে থাকেন খালি নামাজের মধ্যে, বিষয়টা কেন করেন? এটা তো ঠিক না, নামাজ এভাবে করতে নাই। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়া আলু বলেন, কামিয়াব ওই বান্দারা, ওই ইমানওয়ালারা যারা নামাজের মধ্যে বিগলিত প্রাণওয়ালা, একাগ্র মনওয়ালা, নামাজ পড়ে একাগ্র মনে মহান আল্লাহর উপর উৎসর্গিত হইতে থাকে। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে মাওলানা, যখন আমি সেজদা যাই তো আমি অনুভব করি যে সেজদার মধ্যে মহান আল্লাহ আমাকে প্যার করতে থাকেন, আদর করতে থাকেন। খাঁটি আল্লাহর বলি যারা, যাদের সম্পর্ক আল্লাহ পাকের সঙ্গে একদম নিকটতম, গভীর এবং নিবিড়, আমার প্রিয় বন্ধুরা, তারা অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে মায়া করতেছেন, আল্লাহ পাক আমাকে আদর করতেছেন। আল্লাহ তাআলা আল্লাহর সঙ্গে গভীর নিবিড় একান্ত এবং নিকটতম ঘনিষ্ঠতম সম্পর্ক আমাদের সকলকে নসিব করে দেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক বানায়, পেট তার ক্ষুধার্ত থাকলো, অনাহারে সে অনেক বেশি কষ্টের মধ্যে থাকলো, আল্লাহর কসম, দুনিয়াতেই তার কাছে মনে হয় এই ক্ষুধা ক্ষুধার যন্ত্রণা আর কষ্টের মধ্যেও যেন আমি জান্নাতের মধ্যে আছি। মে রেতা হো দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাগ দিল মে ও গুল কারিয়া হ্যায়। আমার ভাইরা, এক বুজুর্গ ভারতের, তিনি বলেন যে, ভাইরে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের বরকতে আমার মনে হয় কি, দুনিয়াতেই আমি সর্বদা জান্নাতে বাস করি। এক বুজুর্গে বলেন যে, খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর, তো আপনার বোর ইয়া আবি ফেরহামে তখতে সুলাইমা থা, আমার ভাইরা সারা জাহান থেকে আলাদা হইয়া এক চাটাইয়ের মধ্যে যখন আল্লাহর স্মরণে মশগুল হয়ে গেলাম, আল্লাহর কসম যেই চাটাইয়ের ভিতরে আমি আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাকের সামনে সিজদা করি, সেই চাটাই সে মাটি তখতে সুলাইমানি থেকেও দামি হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন, যিনি বুখারি শরীফ পড়াইতেন সেই জমানাতে, এবং দুনিয়ার লাইনেও এত বড় মানুষ ছিলেন যে বাদশাহ খওয়ারজম শাহর নাতি ছিলেন। আর সেই মানুষটা বলতেন যে হে মুসলমান, হে আল্লাহ নারায়ে মস্তানা খুশমি আয়দাম, আল্লাহ যে পাগল পাড়া হৃদয় নিয়ে আপনাকে ডাকতে আমার ভীষণ ভালো লাগে, আপনার কাছে ফরিয়াদ, আমি বাদশাহী চাই না, আপনি আমাকে ভালোবাসা ভরা, ভালোবাসার নেশা ভরা হৃদয় নিয়ে আপনাকে ডাকার তৌফিক আমাকে দান করেন। হ্যাঁ ভাই, একটা হলো মুখস্থ কোন রকম এই নামাজ পড়া, আর হলো আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসার নেশা নিয়ে নামাজ পড়া, দুই নামাজের মধ্যে আকাশ পাতালের চেয়েও বেশি পার্থক্য। হযরতে আলী কারজামাল্লাহ তাআলা ওয়াজহু যখন উযু করতেন, উযুর সময় তার চেহারার মধ্যে ভীষণ পরিবর্তন সূচিত হইতে থাকত, এমনটা যে একটা এক কম্পিত অবস্থা, তো লোকজন সবসময় এটা লক্ষ্য করতে থাকতো যে কি বিষয়, উজু করতে গেলেই ওনার এমন অবস্থা কেন হয়। একদিন একজন জিজ্ঞাসা করলেন যে হুজুর, এ আপনি উজু করতে বসলেই দেখি যে আপনার চেহারার রং বদলাইতে থাকে, কি বিষয়? তিনি বললেন যে এমিয়া, তুমি এটা কি জিজ্ঞাসা করো, তুমি খেয়াল করো না মহান রব্বুল আলামিন আমাকে তার দরবারে হাজিরা দেওয়ার জন্য ডাকছেন, সেজন্য আমি প্রস্তুতি নিতেছি, সেই তার দরবারে হাজির হওয়ার প্রস্তুতির চেতনা আমাকে এভাবে বিভোর করে তোলে, এভাবে কম্পিত করে তোলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আহা বন্দেগীর মজা আমরা কিভাবে পাব। আমার প্রিয় বন্ধুরা, বললামই তো যে আসলে ইমান জিন্দগির চর্চা আমরা করি না, জানি না সেই লোকেরা বসে বসে চর্চা করলে কি হবে। এক লোক চায় আমি পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী হব, সে সরাসরি কক্ষওয়ালাদেরকে নিয়ে বসে বসে খালি আপোষে জ্ঞান চর্চা করে, হ্যাঁ, অথবা বেশি সে বেশি ক্লাস টু থ্রি ওয়ালাদের সঙ্গে বসে বসে জ্ঞান চর্চা করে। এই এই লোক কি এইভাবে পৃথিবীর বড় জ্ঞানী হইতে পারবে, পৃথিবীর বড় বিজ্ঞানী হইতে পারবে? আমার প্রিয় বন্ধুরা, আমাদের এই বর্তমান বিশ্বের আলেম ওলামারা কত বড় বড় কিতাব পড়েন, আপনারা আমরা এই সাধারণ সমাজে যারা বসবাস করি, বড় আলেমদের সঙ্গে যাদের সম্পর্ক নাই, তারা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? বুখারী শরীফের নাম শুনছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কতগুলো, আরবি ভাষাতে বহু ব্যাখ্যা গ্রন্থ, উর্দু ভাষাতে বহু ব্যাখ্যা গ্রন্থ, ইংরেজিতে এবং বাংলাতে বহু ব্যাখ্যা গ্রন্থ, কিন্তু আমরা তো ওই খালি বুখারী শরীফের নাম শুনছি। কোরআন শরীফ 30 পারা, কিন্তু কোরআন শরীফের তাফসিরের কিতাব পৃথিবীতে আলমারিকে আলমারি ভরা, কত বিশাল বড় বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, কিন্তু সারা দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি এরকম যে দীনী কিতাব আছে, যার মধ্যে ইমানের বর্ণনা, যার মধ্যে দীনের বর্ণনা, আল্লাহর আহকামের বর্ণনা, আল্লাহ পাকের মারিফতের বর্ণনা, সুন্নতের জিন্দগির বর্ণনা, এতগুলো কিতাব রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সাহাবারা কেউ পড়েন নাই। রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সাহাবারা কিতাব পড়ছেন খালি দুইটা, এক কিতাবের নাম হলো কোরআন শরীফ, আর এক কিতাবের নাম খোদ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম। দুই কিতাব তারা পড়ছেন, একদিকে কোরআনে কারিম এর ওহি যখন আসত জিবরিল আমিনের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, সে ওহির বাণী সাহাবিদের কাছে পৌঁছায় দিতে থাকতেন। আমার প্রিয় বন্ধুরা, এক একবার যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক একটা আয়াত যে ওহিতে নাজিল হইত, তাজা টাটকা আসমান থেকে আসে আয়াত যখন শুনাই দিতেন সাহাবিদেরকে, এক এক সাহাবি লাখ কোটি সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত হয়ে যেতেন। আমার প্রিয় বন্ধুরা, যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সান্নিধ্যের মর্তবা কত যে বড় এবং কত ভারী, সেটা যে মুসলমান বুঝতে পারে নাই, তার ইমান এখনো পাকা ইমান হয়নি, এখনো চাঙ্গা ইমান হয় নাই, এখনো দিনের বুঝ সঠিকভাবে কামেলভাবে আসার মতো ওই রকম বুঝ তার মধ্যে, ওই রকম দিল তার মধ্যে এখনো পয়দা হয়নি। আমার প্রিয় বন্ধুরা, আজব জিনিস এটা। হ্যালো, শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন গোসলখানায় গেলাম, তো এক বন্ধুর হাত, বন্ধু আমাকে একটা মাটির ঢেলা দিলেন, দেখো তো এটা কি জিনিস। তো শেখ সাদির ভাষায় গিলে খুশবু এদের হাম্মা মে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তাম, আমার এক বন্ধুর হাত থেকে আমি আমার হাতে পাইলাম মাটির একটা ঢেলা, কিন্তু কি বিস্ময়কর খুশবু সে মাটির ঢেলাতে। আমি ভীষণ হতবাক হলাম যে মাটির ঢেলাতে এত এই মন পাগল করা খুশবু কোথেকে আসলো। তো গোফতামকে মুস্কি ইয়া আবিরি, আমি বললাম হে মাটি, তো তুমি কি মেষকম্বর, বিষয় কি? তোমার খুশবুতে আমার, আমি তো একদম চিত্তহারা, কি বিষয় এত হৃদয় কাড়া এইরকম খুশবু কোথেকে তোমার মধ্যে মাটি? তো বদো গুফতাম কে মুস্কি আবিরি কিয়াজ বোয়ে দিলা ভিজে তুমস্তাম, বগুফতা মন গিলে নাথি জে বুদাম ওয়ালাকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম। সে মাটির ঢেলা আমাকে বলল যে আসলে আমি নিরেট এবং নিছক মাটির ঢেলাই, অন্য কিছু না, তবে কি দারুণ খুশবুদার ফুলের সঙ্গে দীর্ঘকাল আমি থাকছিলাম। তো জামালে হাম নিশি দরমন আসরকর্দ, যেই খুশবুদার ফুলের সঙ্গে আমি থাকছিলাম সেই ফুলের ঘ্রাণ আমার মধ্যে এতটা প্রভাব বিস্তার করছে সেই ফুলের মতো আমি খুশবুদার হয়ে গেছি। জামালে হাম নিশি দরমন আসরকর্দ বগর না আমার হুমা খাকাম কে হস্তম, না হলে তো আমি নিছক মাটির ঠেলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইমান আর ইসলাম কবুল করার আগ পর্যন্ত যে বড় বড় আরব জাতির সদস্যদের মধ্যে এক একজন ছিলেন তারা, কিন্তু খুদ না থে জু রাহ পর আওরু কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসীহা কর দিয়া। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার পর, ইমান আর ইসলাম কবুলের পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম সর্বশ্রেষ্ঠ ফুলের সান্নিধ্যে আসার পর তাদের পূর্ণ জীবন খুশবুদার হয়ে গেছে, খুশবুই খুশবু, খুশবুই খুশবু, খুশবুই খুশবু। আমার ভাইয়েরা, যদিও অনেকের এটা বুঝতে কষ্ট হবে, তবু আমি বলি এই কথাটা সাহাবিদের মর্তবা বুঝানোর ভূমিকা হিসাবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই কোন সাহাবি ছিলেন না, তাবেঈ ছিলেন না, তবে তাবেঈ ছিলেন না, একজন আলেমে দীন ছিলেন, একজন আরেফে কামিল ছিলেন। সেই মানুষটা বলতেন যে সারা হারাম দুনিয়া ত্যাগ করে দিয়া আল্লাহর বন্দিগিতে আল্লাহর উপর জীবনকে উৎসর্গ করার বরকতে হে মানুষ, এমনটা আমার এই অবস্থা, বই আ দিল বরচু পর্রা মি সওয়াদ ই জবাহা জুমলা হায়রা মি সওয়াদ, আমার মাওলার জিকিরে যখন মশগুল হই, সেজদা যখন মশগুল হই, দোয়া যখন মশগুল হই, আরশে আজম থেকে আল্লাহর খুশবু আমার রূহ পর্যন্ত এমন ভাবে পৌঁছে এই পৃথিবীর মানুষ আমার কাছে কোনো ভাষা নাই যার মাধ্যমে সে খুশবুর আমি বর্ণনা দিতে পারি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এক জমানা পর্যন্ত খালি বুখারী শরীফ পড়াইতেন, কিন্তু আল্লাহ পাকের মহব্বতের দৌলত থেকে তখনও তিনি বঞ্চিত ছিলেন। মহব্বত কাকে বলে সেটা তিনি জানতেন না। আমার প্রিয় বন্ধুরা, আপনারা, আমি কিভাবে বলবো আপনাদেরকে, আমি এতটুকু তো সুধারণা আপনাদের প্রতি রাখতে বাধ্য যে আপনারা কষ্ট স্বীকার করে এখানে আসছেন বসছেন, নিশ্চয়ই আপনারা আল্লাহর দিনের মহব্বতে আসছেন। বিখ্যাত আরেফ হযরত হাজী ইবনাদুল্লাহ মুহাজির মক্কী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের কাছে যারা আল্লাহর দিন শিখতে আসে, আল্লাহর দিনের কথা শুনতে আসে, আল্লাহর মহব্বতের কথা শুনতে আসে, তাদের জিয়ারতকে আমি ইমদাদুল্লাহ আমার আখেরাতের নাজাতের উসিলা মনে করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য দুইটা কাজ করতে হয়, যাদের খুশি লাগবে ভালো লাগবে তারা দুইটা কাজ করবেন। নম্বর এক, যত কষ্ট হোক আল্লাহর হুকুম মানা, যত কষ্ট হোক গুনা থেকে বাঁচা। জান যাক জান দে দি মানে উনকে নাম পর এসকে নে সোচা না কুছ আঞ্জাম পর, জীবন দিব কিন্তু তবুও আমার আল্লাহকে রাজি করব, আমার আল্লাহকে নারাজ করব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দুই কাজ, একটা হলো মুজাহাদা আর একটা হলো আল্লাহর কোন দেওয়ানার পালায় পড়ে যাওয়া, কোন আল্লাহর ওলিকে মহব্বত করা, ভালোবাসা, তার সঙ্গে উঠা বসা করা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর জন্য যে কষ্ট স্বীকার করে তার মর্যাদা যদি কত বড়, আমার ভাইরা আমি কিভাবে বুঝায় বলবো। ভীষণ আশ্চর্যকর ওই বান্দার মর্তবা। এক হাদিস এই মুহূর্তে মনে পড়ল, সেটা একটু আলোচনা করি। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, পূর্ববর্তী কোন উম্মতের তিন ব্যক্তি নেক মানুষ আল্লাহওয়ালা, তারা আল্লাহওয়ালা। তো এই তিনজন মানুষ রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছে। তো বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছেন। আল্লাহ পাকের কি কুদরত যে যেই পাহাড়ের গুহাতে তারা আশ্রয় নিছেন, পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ছুটে এসে হঠাৎ ওই পাহাড়ের গুহার মুখটা টোটাল বন্ধ হয়ে গেছে। কথা বুঝেন নাই আপনারা? এখন এই তিনটা মানুষের বের হওয়ার কোন রাস্তা নাই, তারা পেরেছান। এরকম বিপদে মানুষ পড়লে এক আল্লাহ ছাড়া তাকে আর কে উদ্ধার করবে, কে সেখানে তাকে সাহায্য করতে পারে? এই তিনটা মানুষ যে সেখানে গিয়া এই নির্জন এলাকাতে পাহাড়ের মধ্যে গুহার মধ্যে আটকা পড়ে গেছেন, এটা তো পৃথিবীর কেউ জানত না, কেউ তাদেরকে খোঁজ করবার কোনো সুযোগ ছিল না। কিন্তু এই মহান রব্বুল আলামিন তো সব দেখতেছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সমগ্র বিশ্বের বিন্দু বিন্দু আল্লাহ পাকের নজরে, এবং গভীর অন্ধকার রাতে কোন কালো পাথরের নিচে কালো কালো পিঁপড়াগুলো যখন চলতে থাকে, সে পিঁপড়ার এই ক্ষুদ্র ক্ষুদ্র পাগুলো আল্লাহ পাক দিন দুপুরের আলোর মতো স্পষ্ট দেখতে থাকেন। তো ওই তিনজন ওখানে যখন আটকা পড়ে গেলেন, তখন তারা ভাবলেন যে আমরা আল্লাহর দিকে মোতাবাজ্জে হওয়া উচিত। আহা, মুসলমান তাকে বলে দুনিয়ার যেখানেই থাকে সে আল্লাহর দিকে মোতাবাজ্জে থাকে, সে ব্যস্ত থাকে দুনিয়ার কাজে, অন্তর তার আল্লাহর দিকে আকৃষ্ট থাকে, আল্লাহ পাকের দিকে অন্তরের রোগ থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাম যাহা যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ কোই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ। ভারতের এক মহান বুজুর্গ আলিমে দিন তিনি বলতেন যে, প্রিয় মাওলা, তোমার সঙ্গে এমন গভীর নিবিড় সম্পর্ক এবং সম্বন্ধ আর বন্ধন আমার যে আমি যেখানেই যাই তোমাকে ভুলতে পারি না, তোমার কথা আমার ভোলা সম্ভব হয় না। আমার জিন্দগির একটাই মাসগালা ব্যস্ততা, আমার জীবনের একটাই পেশা এবং একটাই মিশন, যেখানে যাই আমি তোমার গুণ চর্চা করি, তোমার গুণের কথা বলি, তোমার গুণ কীর্তন করি, তোমার প্রশংসা করি, তোমাকে ভাবি, তোমাকে ডাকি, এই হলো আমার জিন্দগি। আল্লাহ তাআলা এমন সুন্দর জিন্দগি আমাদের সকলকে নসিব করে দেন। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তোমরা মহান আল্লাহর স্মরণ বেশি বেশি করবা। যেখানেই থাকি আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি। জিকির খালি সুবহানাল্লাহ পড়ারই নাম না, আলহামদুলিল্লাহ পড়ারই নাম না, আল্লাহ একবার পড়ারই নাম না। আমার ভাই, বিভিন্ন ভাবে আল্লাহ পাকের স্মরণ হইতে পারে। রাস্তা দিয়ে যাইতেছিলেন, একজনের জিজ্ঞাসা করলো, ভাই ধান খেত খুব সুন্দর লাগে আপনাদের বাড়ির পাশে। তো ওই লোকটা তখন বলল, ভাই এটা আমার ধান খেত, আমার মাওলা আমাকে দিছেন। সে কারুনের মতো দম্ভ অহংকার তার মধ্যে নাই, ধান খেতের দানা দানার জন্য তার দিল মুগ্ধ আপ্লুত, কিন্তু সঙ্গে সঙ্গে সে আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত যে আমার মাওলা আমাকে দিছেন, এটা আমার নিজের কৃতিত্ব কিছুই না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই সমগ্র ধান খেত এই প্রতিটি দানার সুক্রিয়া তার একটা কথার মধ্যে আদায় হয়ে গেল। মেরকাত সরে মিসকাত কিতাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, পূর্ববর্তী কোন এক উম্মতের একজন সাধারণ মুসলমান রাস্তা দিয়া যাইতে থাকলে হঠাৎ দেখলেন যে বালু আর বালুর পাহাড় দেখা যাইতেছে, বালু আর বালুর বিশাল বড় বড় টিলা পাহাড়। তো সেগুলো দেখলি তখন ওই যে যে জিনিস মন আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যার প্রেমে পড়ে তার কথাই খালি মনে হয় এবং তার কথাই তার মুখে চর্চা হয়। ওই লোকটা একলা একলা একদম নির্জন, কেউ নাই সঙ্গী সাথী, সে অবস্থায় সে নির্জনে নিঃসঙ্গ অবস্থায় লোকটা বলতেছিল, হে আল্লাহ, এই পরিমাণ এই খাদ্যশস্য যদি আপনি আমাকে দান করে দিতেন, যদি আমার কাছে থাকতো, সব আপনাকে খুশি করার জন্য আমি দান করে দিতাম, সৎকার করে দিতাম। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু ওই জমানার নবীর নিকট ওহি নাজিল করলেন, আমার এই বান্দা একলা যাইতেছিল, ও একলা একলা এইসব বলতেছিল, আমি আল্লাহ তো শুনতেছিলাম, দুনিয়ার কেউ শুনতেছিল না, ওর মনের নিয়ত দেখতেছিলাম, ওর আওয়াজ শুনতেছিলাম, হে নবী আপনি গিয়ে তাকে জানাইয়া দেন, এই পরিমাণ সৎকার করার সব আমি তাকে দান করে দিছি। আমার প্রিয় বন্ধুরা, এজন্য দিলকে দিল বানাইতে হয়। আহ, যার দিল যত বেশি ইমানওয়ালা, যার দিল যত বেশি আল্লাহর মহব্বতওয়ালা, যার দিল তত বেশি আখেরাতের ফিকিরওয়ালা, তার আমলের দাম তত বেশি, তার বন্দিগির দাম তত বেশি, তার সেজদার দাম তত বেশি, তার জিকিরের দাম তত বেশি, তার দোয়া মোনাজাতের দাম তত বেশি, তার দিনের খেদমত মেহনতের দাম তত বেশি। দিলকে দিল বানানো চাই। দিল গুলেস্তা থা তো হর সাইসে টপকতি থি বাহার, দিল বয়া বা ক্যা হুয়া আলম বয়া বা হো গিয়া। এক বুজুর্গ বলেন যে, দিল যদি মাওলার নূরের ফুল ফুল বাগান হয়, বিশ্বের যেদিকে নজর করবা সারা পৃথিবীতে আল্লাহ পাকের নূরই নূর তুমি দেখতে পাইবা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই পৃথিবীতে চলতেন, ফিরতেন, ঘুরতেন, তো যেদিকে নজর পড়ত কেবলই আল্লাহ পাকের নূর আর নূর দেখতে থাকতেন। এই তৌহিদের দলিল সমূহ, বেসুমার দলিল প্রমাণ তারা দেখতে থাকতেন, আল্লাহ আল্লাহ পাকের অস্তিত্বের দলিল প্রমাণাদি বেসুমার তারা দেখতে থাকতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআন শরীফে আল্লাহ পাক যে আয়াত নাজিল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শুনাইতেন, এর প্রত্যেকটার দ্বারা তারা তাদের ঈমান বাড়তে থাকত, ঈমান বর্ধিত হইতে থাকত, ঈমান শক্তিশালী হইতে থাকত, ঈমানের পতা প্রভাব দাপট কেবলই বাড়তেই থাকত। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি খেয়াল করে না যে উট গুলোকে মহান আল্লাহ কিভাবে বানাইছেন? একটা দৃষ্টান্ত, এখন উট ভেড়া গরু ছাগল তাম দুনিয়ার জন্তু জানোয়ারের নাম নিতে থাকলে তো কত লম্বা হয়ে যাবে। আল্লাপাক একটা কথা বললে লাখ ও কোটি কথা বুঝাইতে থাকেন যে ওরা কি খেয়াল করে না এই উটের দিকে। আরব দুনিয়াতে উট ছিল, সারা পৃথিবীতে কত এরকম জন্তু জানোয়ার আছে আমরা যেগুলোর দ্বারা উপকৃত হইতে থাকি, তা আল্লাপাক বলেন যে তোমরা কি এগুলোর দিকে খেয়াল করো না? ওদের মাথা কে বানাইলো, ওদের চক্ষু কে বানাইলো, ওদেরকে এভাবে হাত পা দিয়া সুন্দরভাবে কে গঠন করলো, ওদেরকে কে এমন সুন্দর করলো, এত গুণাবলী ওদের মধ্যে কে দান করলো? শুনতেছেন প্রিয় বন্ধুরা, একটা উটকে দেখিয়া আল্লাহর অস্তিত্বের সন্ধান লাভ করার সবক দিতেছেন আল্লাহ তাআলা। একটা উটকে দেখিয়া, একটা ছাগল গরু ভেড়াকে দেখিয়া আল্লাহর কুদরত দেখার সবক শিখাইতেছেন মহান আল্লাহ। আল্লাহ পাকের সৌন্দর্যের সৌন্দর্য দেখার সবক শিখাইতেছেন মহান আল্লাহ। একজন ইসলামী জিন্দিগিওয়ালা হওয়ার সবক দিতেছেন মহান আল্লাহ। আহা, কোরআন কি পড়ি রে আমরা! হ্যাঁ, কোন রকম কোরআন শরীফ হয়তো বা শুদ্ধই করলাম, না হয় কিছু বাংলা ইংরেজির অনুবাদই পড়লাম, কিন্তু প্রিয় বন্ধুরা, কোরআনের গভীর অতল সাগরে যে মণিমুক্তা লুক্কায়িত সেগুলো উদ্ধার করার যোগ্যতা আমরা কে কে অর্জন করতে পারছি? কবে আমাদের জীবনে সেই মূল্যবান সময়টা আসবে? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হ্যাঁ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি খেয়াল করে না এত বড় আসমান বানাইয়া সু উচ্চে আসমানকে কেভাবে রেখে দিছেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা কি খেয়াল করো না, তোমরা ঘর বানাও তো ঘরের ছাদ বানাও তো সব জায়গাতে খুঁটি লাগে, খুঁটিবিহীন কোনো ঘর তো পাওয়া যায় না, খাম্বাবিহীন কোনো বিল্ডিং পাওয়া যায় না, পিলারবিহীন খাম্বাবিহীন ঘর হয় না, কোনো বিল্ডিং হয় না, কিন্তু সুবিশাল আসমান, কুল কিনারাহীন আসমান, বেগাইরি আমাদিং তারাও নাহা, তোমরা দেখতে পাচ্ছ এই আসমানের কোনো খাম্বা নাই, খাম্বাবিহীন সুবিশাল আসমান মাথার উপরে কিভাবে থাকতেছে কোনো চিন্তাই তো করা যায় না, কল্পনাই তো করা যায় না, কে এই আসমান বানাইলেন? এক আল্লাহ। কে আসমানকে সুন্দরভাবে সাজাইলেন, কে এরকম আসমানকে নিখুঁত করলেন, কে আসমানকে এমন চমৎকার রং দান করলেন। এ আসমান যদি ভীষণ লাল হইত তো কি অবস্থা হইত পৃথিবীর মানুষের, এ আসমান যদি ভীষণ সবুজ হইত কি অবস্থা হইত, যদি ভীষণ হলুদ রঙের হইত কি অবস্থা হইত, ভীষণ কালো রঙের হইত তো কি অবস্থা হইত। এমন এক রং সেট করছেন মহান রব্বুল আলমিনী আসমানের জন্য, যেটা সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক এবং আরাম দায়ক এবং শান্তিদায়ক, উৎসাহ ব্যঞ্জক, এবং সে মানুষের জন্য নেহায়েত মনোরম লাগে, নয়নাভিরাম, চোখে দেখলে চোখ জুড়ায় এবং অন্তরে আরাম লাগে, ভালো লাগে। আহা, এমন সুন্দর করে, এমন নিখুঁত ভাবে, এই সুন্দরভাবে আসমানকে মানাইলেন কে? আফালায়াজুনা, ওরা কি চিন্তা করে না এগুলো নিয়ে? আহা, কি সবক দিলেন মহান রব্বুল আলামিন। হ্যাঁ, ওরা কি লক্ষ্য করে না এই পাহাড়গুলো, পাহাড়গুলোর দিকে, যে পাহাড়গুলোকে পৃথিবীতে স্থাপন করলেন কে, এইভাবে পৃথিবীর উপর স্থাপন করে দিলেন কে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই আয়াতগুলো যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নিকট থেকে রসুল সাল্লাহ আলাইস্লামের নিকট আসত, তার ইমান কি পরিমাণ বর্ধিত হইতে থাকত, অন্তর নূর কি পরিমাণ বর্ধিত হইতে থাকত। মুহূর্তে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম লাখ কোটি অকুল নূরের সাগরে একদম হারিয়ে যেতেন, আর ওই অবস্থাতে তিনি যখন এই কোরআনের আয়াতগুলো পড়ে শুনাইতে থাকতেন, সাহাবায়ে কেরাম সেই অকুল সাগর সমূহের ভিতরে উত্তাল তরঙ্গের ভিতরে তরঙ্গায়িত হইতে থাকতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। ওরা কি খেয়াল করে না এই পৃথিবীর জমিনটাকে এইভাবে বিছায়া দিলেন কে? কিভাবে পৃথিবীর জমিনকে এইভাবে বিছানো অবস্থায় পাইতেছি, কে বিছায়া দিলেন, এটা কি ওরা খেয়াল করে না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্যই এক বুজুর্গ বলছিলেন যে বর্গ দরখতানে সজর দর নজরে হুশিয়ার, হর বরকে দফতরেস্ত মারিফতে কিরদেগার। হে মানুষ, অন্তর যদি নির্দাগ হয় তোমার, গুনাহ থেকে মুক্ত হয়, কলুষ মুক্ত হয়, নূরে আলোকিত হয়, হ্যাঁ, ঈমানের নূরে আলোকিত হয়, ইখলাসের নূরে আলোকিত হয়, আল্লাহর ভয়ের নূরে আলোকিত হয়, আল্লাহর ভালোবাসার নূরে আলোকিত হয়, সুন্দর আখলাকের নূরে আলোকিত হয়, সুন্নতের নূরে অন্তর যদি আলোকিত হয়, হ্যাঁ, তো ফের দেখবা এই পৃথিবীর তুমি যেদিকেই তাকাবা, এমন কি একটা গাছের পাতার উপর নজর পড়লে গাছের পাতা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। গাছের একটা পাতার মধ্যে তুমি জ্ঞানের বিশাল বড় ভান্ডারের সন্ধান পেয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করেন। নমরুদ যে চোখ দিয়ে পৃথিবীটাকে দেখে, আবু বকর সিদ্দিক কি সেই চোখ দিয়ে দেখেন? আর যারা নবী রসুল ছিলেন তাদের চক্ষুর আলোর মধ্যে ইমানের নূর, তাওহীদের নূর কি পরিমাণ ছিল? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফ তো আমরাও পড়ি, কিন্তু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ যখন পড়তেন তো সে কোন চোখ দিয়ে কোরআন শরীফ পড়তেন? আর তার হাতে গড়া সাহাবায়ে কেরামের কাফেলা, তো তারা যখন কোরআন তেলাওয়াত করতেন তো কোন চোখ দিয়ে কোরআনে পাক তেলাওয়াত করতেন? সেই চক্ষু আজকে আমাদের কোথায়? করাচির এক বুজুর্গ তিনি বলেন যে লজ্জতে দু জাহাঁ মিলি উনকি কালাম সে মুঝে উসকে করিয়ে বেঠ কর রাহতে দু জাহাঁ মিলি। যে কোরআনে পাকের নিকটে যখন বসি, কোরআন তেলাওয়াত শুরুও করি নাই, মাত্র কোরআনকে দেখলাম, সঙ্গে সঙ্গে দু জাহানের শান্তি আরাম আমার সিনাতে আমি অনুভব করি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন, তিনি বলেন তুমি কি চিনতে পারছো এই কোরআন তোমার হাতে এসে কি জিনিস? আরে, আয়নাতে যেরকম চেহারা দেখো, কোরআন হলো মহান রব্বুল আলামিনকে এই পৃথিবীতে থাকা অবস্থায় দেখার জন্য আয়না, যে ডাইরেক্ট আল্লাহ পাকের সত্তাকে তুমি পৃথিবীতে দেখবে না, কিন্তু আল্লাহ পাকের সীমাহীন নূর ও তাজাল্লি এবং সৌন্দর্য তুমি যদি দেখতে চাও, এই কোরআন সে আয়না যার মধ্যে আল্লাহ পাকের সীমাহীন নূর আর তাজাল্লি তুমি দেখতেই থাকবে, আল্লাহ পাকের সীমাহীন সৌন্দর্য তুমি দেখতেই থাকবে। আল্লাহ পাক সে অন্তরাত্মা ইমান এবং চক্ষু এবং সে আলো আমাদের সকলকে নসিব করেন। আমি অনেক দূর পর্যন্ত চলে গেলাম না, বলতেছিলাম যে ওই তিন তিন মুসলমান ভাই তারা যে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আটকে পড়ে গেছে, তো তারা তখন বলতেছিলেন আমাদেরকে সাহায্য করার এক আল্লাহ ব্যতীত কেউ নাই, বিপদে পড়লে আল্লাহ পাক পছন্দ করেন যে বান্দা এখন আমাকে ডাক দেখ, ওর এই ডাক আমি শুনতে চাই। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর রহমুল্লাহর অভ্যাস ছিল যে ওনার কাছে ছোট ছোট বাচ্চা নিয়ে বন্ধু বান্ধবরা যখন যাইত, শিষ্যরা যখন যাইতেন, তো হযরত থানভী বাচ্চাকে মানে একটু খোঁচা দিতেন, টিপ দিতেন, এখানে ধরে একটু ঠেলা দিতেন। বাচ্চা এমনি তো নতুন মানুষ দেখলে, অপরিচিত লোক দেখলে ভয় পায়, এইরকম করলে জোরে চিৎকার দিয়ে উঠত, কানতে থাকতো। যে শিশুদের কান্না ঠোঁট ফুলায় ফুলায় সেটা দেখার মজাই ভিন্ন। এজন্য দাদি নানিরা অনেক সময় বাচ্চাদেরকে, নাতিদেরকে, নাতিনদেরকে এই একটু ব্যথা দিয়ে ওর এই যে কান্না দেখতে থাকে, কান্না দেখার মজা ভিন্ন। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবশ্বিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা قالوا إنا لله وإنا إليه راجعون أولئك على هدى من ربهم وأولئك هم أولئك عليهم صلوات من ربهم وأولئك هم المهتدون কি আশ্চর্য কোরআনের বয়ান, সুবহানাল্লাহ। সারা দুনিয়ার জাদু এত ক্ষমতা নাই, কোরআনের এক এক আয়াতের মধ্যে আল্লাহ পাক যে জাদুর চেয়ে লাখ কোটি গুণ বেশি ক্ষমতার প্রভাব রাখছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন, তোমরা যারা ঈমান আইনা আমার ভালোবাসায় পড়ে গেছো, আমি তোমাদের ভালোবাসার মাত্রা পরীক্ষা করেই ছাড়ব। আজীব আল্লাহ পাকের শান যে তোমাদের ভালোবাসার মাত্রা অবশ্যই আমি পরীক্ষা করে দেখব। কিভাবে? কখনো এমন ভীতিকর কোন অবস্থার সম্মুখীন তোমাদের হইতে হবে, ওই সময় আমি দেখব এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমরা কি করো, আমি আল্লাহকে ডাকো কিনা, আমার দিকে মোতাবজ্জে হও কিনা, দুনিয়ার এই পরিস্থিতি দ্বারা প্রভাবিত হও না, আমি আল্লাহর দিকে মোতাবজ্জে হও, আমাকে ডাক দাও, তা আমি দেখব। এবং আমার ওয়াদা যে উদুনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাক দিলে নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকে সাড়া দান করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং আল্লাহ পাক বলেন, উজিবু দাআমাত দাঈজা দান, যেই আমাকে ডাক দেয় নিঃসন্দেহে ডাক দিলে আমি তার ডাকে সাড়া দিয়েই থাকি। আল্লাহ পাক তো এই কথা বলেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা ডাকা ডাকি শুরু তো করি, তু হো কিসি বি হাল মে মাওলা সে লাও লাগায় যা, কুদরত জুল জালাল মে ক্যা নেহি গিড় গিড়ায় যা। এক বুজুর্গ বলেন যে, আমার ভাই মুসলমান, জীবনের জীবন পরিচালনার ক্ষেত্রে যত বেশি অধপতিত তুমি হয়ে গেছো, যত ভুল যত গুণা তোমার হয়ে গেছে, কিন্তু তুমি কি শোনো না, রব্বুল আলামিনের হাতছানি কি তুমি দেখো না? আল্লাহ পাক ডাকতে থাকেন, বাজ আ বাজ আ, আর উঞ্চে হাস্তি বাজ আ, গর কাফর গবর বুতপরস্তি বাজ আ, ই দরগাহে মা দরগাহে নওমি দিনিস সদবার আগর তোবা শিকস্তি বাজ আ। আল্লাহ পাক জাল্লা জালালু ডাকতে থাকে যে, বান্দা লাখ নষ্ট ভ্রষ্ট, লাখ পাপিষ্ট হওয়ার পরও, লাখ তুমি অন্ধকারে নিমজ্জিত হওয়ার পরও আমি অপেক্ষা করতেছি তুমি কখন ফিরে আসবা, আসো এই মুহূর্তে তওবা করো, এক্ষুনি আমি তোমাকে রহমতের কোলে তুলে নিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানজিলু রাব্বুনা ইয়ানজিলু রাব্বুনা ফি সামাই দুনিয়া, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু রাতের হিনা ইয়ামজি সত্র লাইলে, এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যখন রাতের অর্ধেকটা চলে যায়, আরেক বর্ণনা আছে রাতের প্রথম তৃতীয়াংশ যখন যায়, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু সর্বনিম্ন আসমানে অবতীর্ণ হন। হাদিসের বাহ্যিক অর্থ এরকম, কিন্তু এর আসল হাকিকত তো আল্লাহ পাক জানেন। তার মানে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু সর্বনিম্ন আসমান থেকে, মানে বান্দাদের অতি নিকটে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, আল্লাহ হাল মিল মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো এই পৃথিবীতে যে কেউ ক্ষমা চাইবা আমার কাছে, আছে কোন ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইলেই এই মুহূর্তে আমি মাফ করে দিব। আলা মুস্তাগফিরিন ফাগফিরালাহু আলা আলা তাইব আলা মিন তাইবিন ফাতুব আলাইহি। আসো কোন তওবাকারী পৃথিবীতে, যারাই এই মুহূর্তে তওবা করবা আমি তোমাদের সকলের তওবা কবুল করে নিব। আহ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ তাআলা নূরে পরিপূর্ণ করেন। এই মানুষটা কথা বলতেন আল্লাহ পাকের মহব্বতের নেশা ভরা, আল্লাহর বান্দাদের দ্বীনের পথে ঈমানের পথে চলতে এক নেশা পয়দা হয়ে যায় এমন কথা এই লোকটার মুখ দিয়ে আল্লাহ পাক বের করতেন। এই মহান বুজুর্গ মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভাই মুসলমান শোন, মারকাবে তওবা আজায়েব মারকাবাস, যে তওবার জাহাজ এক বিস্ময়কর জাহাজ, তাফলক তাজাদ বায়ক লাজাজে পস্ত, লাখ কোটি গুনাহে লিপ্ত বন্দা যখন তওবা করে এই তওবার জাহাজ মুহূর্তে একদম সাত আসমানকে অতিক্রম করে আল্লাহ পর্যন্ত ওকে পৌঁছে দেয়। সারা জীবন যে ধ্বংস বরবাদ হয়ে গেছে, অন্তর থেকে তওবা করলো, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له, যেই বান্দা হাজারো গুনাহ করার পরে তওবা করলো আল্লাহ পাক বিলকুল বেগুনাহ বান্দার জিন্দেগী তাকে নসিব করে দেন। করাচির এক বুজুর্গ তিনি তো বলতেন যে জন্নতে মিল গাই হে আহ কি এসি তেসি মেরে গুনা হো কি হে মিয়া, লাখ গুনা হয়েছে তো কি হয়েছে মিয়া, রব্বুল আলামিন ডাকতেছেন তার কাছে মাফ চাওয়ার জন্য, নত হওয়ার জন্য, তওবা করার জন্য। আমি যখন মাওলার কাছে কান দিয়ার বলি মাওলা আমি পাপিষ্ঠ, আমি ডাকি আমি তোমাকে খুঁজি, আমাকে মাফ করে দাও, তো আমার এই ডাক আর মিনতির মধ্যে আমি জান্নাতের মজা পাই যাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আলা মিন তাইবিন ফাতুবা আলাইহি, আসো কোন তওবাকারী এই মুহূর্তে যদি আমার নিকট তওবা করো আমি নিঃসন্দেহে তোমার তওবা কবুল করে নিব। হ্যাঁ, আলা মিন দাইন ফাস্তাজিব লাহু, আসো যে কোনো বান্দা এই মুহূর্তে দোয়ায় মশগুল হবা, যা চাইবা আমি তোমার কবুল করব। আলা মিন দাইন ফাস্তাজিব লাহু, যে আমার কাছে দোয়া করবো, যে আমার কাছে চাইবা আমি তোমার দোয়া এই মুহূর্তে কবুল করে নিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন আমার সঙ্গে বিশেষ সম্পর্কধারী বান্দা যারা তাদের চরিত্র হলো, তাদের কতগুলো চরিত্র, তার মধ্যে একটা হলো আসহারিহুম ইয়াস্তাগফিরুন, যে ভোর রাত্রে তারা আমার নিকট মাফ চায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখন ভোর রাত্রে উঠা অনেকের কাছে দারুণ কষ্টকর লাগে, উঠো উজু করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। তো আমার শেখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাই মুসলমান রব্বুল আলামিনকে এখানে বলছিলেন এই কথা যে তুই উজু কর পরে মাফ চা, এটা তো আল্লাহ পাক বলেন না। আল্লাহ পাক বলছেন যে যেই বান্দারা ভোর রাতে আমার সঙ্গে আমার কাছে মাফ চায় তো তারা আমার খাস বান্দা, আমার সঙ্গে স্পেশাল সম্পর্কওয়ালা। এজন্য তোমার ঘুম ভাঙছে, তুমি ভোর রাত্রে জাগছো, শুয়ে শুয়েই বলো যে আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন। সে আওয়াজ শুনবেন আল্লাহ পাক, তো কাল কিয়ামতে ভোর রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী বান্দাদের সঙ্গে তোমার হাসর হবে। আমার প্রিয় বন্ধুরা, যু আসান সমঝো তু হায় ইশক আসা, যু দুশওয়ার করলো তো দুশওয়ার ইয়া হে। আমার ভাইরা, ইসলামের রাস্তা দ্বীনের রাস্তা তো সহজ, কোরআন সুন্নার সঠিক জ্ঞান এবং ইলমের অভাবের কারণে আমরা এক একজন ইসলামকে বড় কঠিন বানায় ফেলতেছি, যে কোন ইসলামের খেদমতের মধ্যে পড়ে গেছে, মনে করে যে ইসলামের এই রাস্তা রাজনীতির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা, এই রাস্তা যারা না আসবে সব জাহান্নামে যাবে। কেউ মনে করে যে দাওয়াত তাবলীগের মধ্যে যারা না যাবে না যাবে সব জাহান্নামে যাবে। কেউ মনে করলো যে খানকা যারা না যাবে সব জাহান্নামে যাবে। আরে ভাই, এক একজনের এক এক রাস্তা, এক একটা খেদমতের পথ আল্লাহ তাকে দিয়ে দিছেন, যেখানে যা ওই খেদমত করে যে শুকর গুজারি করবে, আল্লাহ পাকের কাছে সন্তুষ্টি প্রকাশ করবে। আল্লাহ আপনার দয়া, আপনি আমাকে শিয়াল কুকুর বানাইতে পারতেন, আমি আপনি আমাকে মুসলমান বানাইছেন, ফের আপনার দিনের খেদমত করার আপনি আমাকে তৌফিক দিছেন, শত জান আপনার জন্য আমি কুরবান করতেছি, উৎসর্গ করতেছি। কিন্তু না, যে একটু আমল করার পরে দম্ভ অহংকার গর্ব গরিমায় আমরা আক্রান্ত হয়ে পড়ি। আমার প্রিয় বন্ধুরা, ইবলিস বড় আলেম ছিল, বড় আরেফ ছিল, হ্যাঁ বহুত বড় এলেমওয়ালা ছিল, বড় এবাদতওয়ালা ছিল, বড় মারেফতওয়ালা ছিল, কিন্তু মরদুদ হয়ে গেল বেয়াদবি করার কারণে, আল্লাহ পাকের একটা হুকুম লঙ্ঘন করার কারণে এবং অহংকার লিপ্ত হওয়ার কারণে। আল্লাহ পাক তাকে চিরতরে মরদুদ করে দিলেন। এই কথা কোরআন শরীফে মহান রব্বুল আলামিন নাজিল করে আমাদেরকে জানাইলেন এজন্য যে লাখ ইসলামের জ্ঞান তোমার মধ্যে থাক, লাখ ইসলামের আমল এবং জিন্দগি তোমার মধ্যে থাক, কিন্তু সর্বক্ষণ তোমার খেয়াল রাখতে হবে, আদব রক্ষা করতে হবে এবং অহংকার থেকে তোমাকে অবশ্যই বাঁচতে হবে। নিজেকে কিছু মনে করবো আমি বড় জ্ঞানী, আমি বড় বিজ্ঞ, আমি বড় কিছু, তো নিজেকে বড় ভাবলে তোমার পতন আসবে, তুমি ধ্বংস হবে। লাখ ভালো কিছু করার পরও তোমার জীবন সর্বনাশ হয়ে যাবে। তাকাব্বুর আজাজিলেরা খার কার্দ বাজিন্দান লানত গ্রেফতার কার্দ, অহংকার যে আজাজিলকে চিরদিনের জন্য মরদুদ এবং অভিশপ্ত বিতাড়িত বানিয়ে দিছে। আল্লাহ পাক অহংকার থেকে আমাদেরকে সমস্ত মুসলমানকে হেফাজত করেন। হ্যাঁ, তো কোরআন শরীফের এক আয়াতে মহান রব্বুল আলামিন এই কথা বলছেন যে তোমরা যারা আমার মহব্বতের পালায় পড়ে গেছো, মহব্বতের মাত্রা আমার সঙ্গে সম্পর্কের মাত্রা ভালোবাসার মাত্রাটা আমি একটু পরীক্ষা করব। হ্যাঁ, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন যে কখনো ভয়ঙ্কর পরিস্থিতির, ভীতিকর পরিস্থিতির তুমি সম্মুখীন হবে। জাহাজ ডুবতে শুরু করছে, এরোপ্লেন এই মাত্রই অ্যাক্সিডেন্ট হওয়ার উপক্রম হইতেছে, তখন কি হইতেছে? তোমার জীবন মায়া না, আমি মাওলার দিকে, তুমি আমি মাওলার কথা স্মরণ করে আমাকে ডাকতেছ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওই রকম বিপদে পড়ার মুহূর্তের এক এক ডাক স্বাভাবিক অবস্থার লাখো কোটি ডাকের চেয়ে বেশি মর্যাদাওয়ালা। এই মুহূর্তে যখন যে মুহূর্তে বন্দার হুশ থাকার কথা না, সেই মুহূর্তে তার তৌহিদের হুশ বহাল, ইমানের হুশ বহাল, আল্লাহর সঙ্গে ভালোবাসার হুশ বহাল আছে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং কখনো আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের আত্মীয় স্বজন, নিজের তোমার নিজের জীবন, তোমার দেহ জীবন, তোমার আপনজনের দেহ জীবনের বিপদ আপদের দ্বারা, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন ওয়ালাম ইয়াবলুগহা বিআমালি, কোন বান্দার জন্য আল্লাহ পাক আগে থেকে বড় একটা উচ্চ মর্তবা, একটা উচ্চ আসন নির্ধারিত করে রাখছেন। ওরে তো আমি এত বড় বানাবই, এত বড় জান্নাত দিবই, এত বড় পুরস্কার দিবই, এটা অগ্রিম আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রাখছেন। কিন্তু এই যে এইরকম সুন্দর আমলি জীবনই বান্দা এখন পর্যন্ত বানাইতে পারে নাই, যার দ্বারা সেই মর্তবা পর্যন্ত বান্দা পৌঁছবে, তা আল্লাহ পাক তখন দেখেন যে একটা সিস্টেমের মধ্যে তো ওকে আনা দরকার। অসংখ্য বান্দারা যখন জান্নাতে যাবে বড় বড় আমল নিয়ে, আর আমার এই বান্দা যাবে নিজের কিছু নাই, এমনি খালি ফ্রি ফ্রি চলে যাবে, ওর ওকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসি, তা আমি কালকে আমাকে বলবো যে এই সূত্রে ওকে এত বড় মর্তবা দিয়ে দিলাম আমি, কি কথা বুঝেন নাই? তা ফেরেশতারাও তো আছেন, যারা মানুষ সৃষ্টি করার কথা আল্লাহ পাক বললে ফেরেশতারা বলছিলেন যে আমরা তো তসবিহ তালিল পড়ি, ইবাদত বন্দি করি, তো ওরা তো খুন খারাপি করবে, মারামারি করবে, হ্যাঁ, একজন আরেকজনকে, ইমানওয়ালারাও একজন আরেকজনের উপর হামলা করবে, তো এগুলোর আপনি বানাবেন কি জন্য? তো ফেরেশতারা এই সকল কথা বলছিলেন না, কি কথা বুঝেন নাই? তা আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু তো সেই ফেরেশতাদেরকে দেখাবেন কাল কিয়ামতে, দেখো এদেরকে যে আমি জান্নাত দিতেছি, এত সম্মান দিতেছি, মর্তবা মর্যাদা দিতেছি, আর এই ঘটনার কারণে, এই আমলের কারণে, এই ত্যাগের কারণে, এই কুরবানির কারণে, কি কথা বুঝতেছেন? ওয়ালাম ইয়াবলুগা বিআমালিহি ইবতালাহুল্লাহু তাআলা ফি জাসাদিহি আও মালিহি আও ওয়ালাদিহি বলেন আল্লাহ পাক এই বান্দাকে সে পূর্ব নির্ধারিত সূর্য মর্তবা দানের বাহানা স্বরূপ একটা ঘটনা ঘটান, হয় ওর শারীরিক কোনো সমস্যাতে ওরা আক্রান্ত করে দেন, রোগ ব্যাধি কোনো ঝামেলা যন্ত্রণা কষ্ট তকলিফে আক্রান্ত হয়ে যায় এই বান্দা, অথবা তার মাল ধন সম্পদের মধ্যে কোনো বিপদ আছে, অথবা তার সন্তানাদির মধ্যে কোনো বিপদ আছে, এবং আল্লাহ পাক নিজেই তাকে সবর করার পুরা তৌফিক দিয়ে দেন। এত ঝামেলার পরও এই বান্দা আল্লাহর উপর অসন্তুষ্ট হয় না, আল্লাহ আর কাউরে পাইলেন না আমারই পাইলেন, সব ঝামেলার ঝামেলার ভিতরে ফেলার জন্য, নাউজুবিল্লাহ। এইরকম কথা তার মনের মধ্যে জাগে না, এইরকম কথা তার মুখের মধ্যে আসে না, সর্ব অবস্থাতে সে শুকরগুজারি করতে থাকে এবং সবর করতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, দাওয়ায় মুরগা বিয়ে কর দাস্তে যা নাজে তুফানে বালা দারাত ফুগা, লাখ বিপদে পড়ে কিন্তু আল্লাহর উপর তার নজর থাকে এবং কোনো ক্রমে অসন্তুষ্ট হয় না। হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক আজব ঘটনা লিখছেন যে ভারতের দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, কি কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এই মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যাকে রসুল্লাহ সাল্লাহ রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম যে যার উপরে মেহরবানি করছেন, এই আল্লাহর আল্লাহ পাক এই মেহরবানি করছেন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের পূর্ণাঙ্গ দিনকে সারা বিশ্বে ছড়ানোর জন্য এত বড় দারুলুমের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহওয়ালার হাতে আল্লাহ পাক সৃষ্টি করছেন। এই আল্লাহওয়ালার হাতে আল্লাহ পাক পৃথিবীতে এটার বাস্তবায়ন ঘটাইছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই মাওলানা কাসেম নানুতুবি এত বড় আরিফ ছিলেন, মুত্তাকি ছিলেন, আবেদ ছিলেন, এমন আশ্চর্যজনক আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা ছিলেন যে এক সপ্তাহের মধ্যে তার নিজের ঘরের থেকে মহামারীতে আক্রান্ত হয়ে 14টা মানুষের লাশ বের হয়েছে। হযরত থানভী বলেন একটুও তাকে এক মুহূর্তের জন্য বিচলিত হইতে দেখলাম না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহান আল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ পাক বলেন যে আমি পরীক্ষা করে দেখব যে তোমাদের সন্তানাদির ব্যাপার, তোমাদের জানমালের ব্যাপার এবং ভয় ভীতির ব্যাপার, অর্থ সম্পদের মধ্যে বিপদ এবং গাছগাছালি ফল ফলাদি বাগ বাগানের বিপদ, তো সেই সময় তোমরা আমি আল্লাহকে স্মরণ করো কিনা, আমার উপর সন্তুষ্ট থাকো কিনা। তো অবশ্যই সাবিরিন, আল্লাহ পাক নিজেই বলেন হে রসুল এত সব বিপদের মধ্যে যারা সবরকারী হবে, সবর মানে বাংলা ইংরেজির ধৈর্য না, সবর মানে যে বিপদ আসা সত্ত্বেও আল্লাহর উপর নজর রাখা, আল্লাহর উপর সন্তুষ্ট থাকা, আল্লাহর উপর নারাজ না হওয়া। আল্লাহ পাক বলেন এই এত সব বিপদের মধ্যে যারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে অসন্তুষ্ট হবে না, হে রসুল আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, যে যাদের উপর যখন মুসিবত আসে কালু, তখন তারা বলে টেনশন কি, ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তো যাব আল্লাহর কাছে, আমি আগে গেলাম বা আমার কেউ আগে চলে গেল, আমার আমি আল্লাহর, আমার ধন সম্পদ আল্লাহর, আমার সন্তান আদি আল্লাহর, আমার সব কিছু আল্লাহ, জান দে দি মানে উনকে নাম পর, ইশকে নে সোচা না কুছ আঞ্জাম পর, আমার সবকিছু এক আল্লাহর জন্য উৎসর্গিত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, হে আল্লাহ আমার নামাজ আপনার জন্য, আমার কুরবানি আপনার জন্য, আমার জীবন আপনার জন্য, আমার মৃত্যু আপনার জন্য, আমার সবকিছু আপনার জন্য উৎসর্গিত। একে বলে ইমানওয়ালা, একে বলে মুসলমান। এক বুজুর্গ বলতেন যে মিয়া তাওহীদ তো ইয়ে হ্যায় কি বস খুদা, হশর মে কহ দে ইয়ে বান্দা দো আলম সে খাফা মেরে লিয়ে হ্যায়। সচ্চা মোমেন তো ওই বান্দা, খাটি তাওহীদওয়ালা, খাটি ইমানওয়ালা তো ওই বান্দা, যে কেয়ামতের ময়দানে যখন সে হাজির হবে তো তার দিকে এক নজর দেখিয়া রব্বুল আলামিন বলবেন যে আরে ওর জীবন ইতিহাস তো আমার সব জানা, এটা তো জীবনের সর্বক্ষেত্রে একদম আমার পাগল পারা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোন হিসাব কিতাব সারা রব্বুল আলামিন বলে যা সোজা তুই জান্নাতে গিয়ে প্রবেশ কর। আল্লাহ পাক সেই মাকামে আমাদের সকলকে কবুল করেন। আমার প্রিয় বন্ধুরা, খাঁটি মুসলমান হওয়া, সাচ্চা ইমানদার হওয়া এত সস্তা না যতটা আমরা বুলি আওড়াইতে থাকি, বুলি কপচাইতে থাকি, নিজের সম্পর্কে নিজে ধারণা করতে থাকি আমি পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার। নিজেকে নিজে শ্রেষ্ঠ ইমানদার ভাবলেই শ্রেষ্ঠ ইমানদার হয় না। কাল কিয়ামতে যতক্ষণ না আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়ে বলবেন যে তোর ইমান আমি মানলাম, যা জান্নাতে যা, এর আগে নিজেকে কিছু ভাবা পাগলামি আর বোকামি ছাড়া আর তো কিছুই না। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোন বান্দার আগে থেকে যদি বড় মর্তবা নির্ধারিত হয়ে গেল আল্লাহ পাক তাকে এত উর্দে উঠাবেনি, আর বান্দা এইরকম কোন ভালো আমল এখন পর্যন্ত করতেছে না, তো আল্লাহ পাক তখন তার শারীরিক কোন বিপদ আপদ কষ্টের মধ্যে তাকে ফেলেন, অথবা তার মাল সম্পদে অথবা তার সন্তানাদির ক্ষেত্রে কোন বিপদ আপদ দেন এবং আল্লাহ পাক নিজেই তাকে সবর করার তৌফিক দিয়ে দেন। হাত্তা ইউবলিগাহু আল মানজিলাতি আল্লাতি সাবাকাত লাহু মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা। এইভাবে এই বাহানাটা দিয়া আল্লাহ পাক ওই যে মর্তবা আগে থেকে নির্ধারিত করে রাখছেন তার জন্য সেই মর্তবায় তাকে পৌঁছাইয়া দেন। এজন্য মুমিন বান্দার জীবনে যত বিপদ আপদ কষ্ট এই এইগুলোর পুরস্কার যখন কালকে আমতে বিশাল বড় বড় পুরস্কার যখন আল্লাহ পাক দিতে থাকবেন, এই তোমার এরকম চোখের সমস্যা হয়েছিল, তোমার এরকম জ্বর হয়েছিল, তোমার এরকম আঘাত পেয়েছিলা, তোমার এরকম ঠ্যাং ভাঙছিল, তো তুমি সবর করছো, তুমি অসন্তুষ্ট হও নাই, কষ্ট পাও নাই, আমি আল্লাহর উপর খুশি থাকছো, এই এক একটা বাবদ নেয় ওই বিশাল পুরস্কার। তো এইরকম এক এক পুরস্কার যখন বান্দা পাইতে থাকবে দেখতে থাকবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন বান্দা আফসোস করবে এবং আক্ষেপ করবে এবং বলবে যে আহারে লাউ আন্নাহু কুরিজাত লাউ আন্না জুলুদাহু জুলুদাহুম কুরিজাত বিল মাকারিজ, যে দেহের চামড়াটাও যদি এরকম একদম কেচি দিয়ে কাইটা টুকরা টুকরা করে ফেলা হইতো আজকে না জানি কত বড় পুরস্কার পেতাম। দুনিয়াতে বিপদ আপদ কামনা করতে নাই, এটা অন্যায়, এটা সুন্নতের খেলাফ, শরীয়ত বিরোধী কাজ। বিপদ আপদ কামনা করা অপরাধ এবং অন্যায়। হ্যাঁ, বিপদ আসলে তখন অসন্তুষ্ট হইতে নাই, ঘাবড়াইতে নাই, টেনশন করতে নাই, আল্লাহর উপর ভরসা রাখা চাই, আল্লাহকে ডাকা চাই, আল্লাহর উপর সন্তুষ্ট থাকা চাই। কিন্তু এর অর্থ এই না যে বিপদ আসলে কান্নাকাটিও করা যাবে না, জ্বর আসলে কোকানোও যাবে না। কি কথা বুঝেন নাই? ভারতের এক মস্ত বড় বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির রহমতুল্লাহ আলহির যখনই কোনো এরকম জ্বর টর হইত, মাথা ব্যথা করত, শুয়ে শুয়ে খালি কুকাইতেই থাকতেন। অথচ বিশ্বসেরা বড় বড় আলেম মুহাদ্দিসরা ওনার মুরিদ, মাওলানা কাসেম নানুতুবির মতো মানুষ, ইমাম রব্বানী, মাওলানা রশিদ আহমদ গঙ্গুর মতো মানুষ, মাওলানা ইয়াকুব নানুতুবির মতো মানুষ, মাওলানা খলিল আহমদ সাহারানপুরির মতো মানুষ, রাহমাহুল্লাহ তাআলা, বিশ্বের সেরা সেরা এত বড় আলেম মুহাদ্দিস ফকি, এই এই মহান বুজুর্গের শিষ্য, অথচ সেই বুজুর্গ খালি কুকাইতেছেন জ্বর একটু হলে, মাথা ব্যথা হলে। তো মানুষের এটা বুঝে আসে না যে ব্যাপারটা কি, বুঝলাম না কিছু। একদিন গিয়ে একজন বললেন যে হজরত জি, এমনি তো ওলি আল্লাহরা সবর বেশি করবেন, আর আপনার একটু অসুখ হলে, মাথা ব্যথা হলে, একটু জ্বর হলে খালি কুকান, এটা বুঝি না। তো হজরত হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলবেন পাগল কোথাকার, রব্বুল আলামিন জ্বর দিছেন আমার কুকানি দেখার জন্য, শোনার জন্য, আর আমি এই সময় বীর বাহাদুরি দেখাবো, বীরত্ব দেখাবো, এই সময় আমি নিজেকে সিংহের মতো দেখাবো, ইস আমার কিচ্ছু এতে আসে যায় না, এটাই কি উচিত? আমার বন্দীর আদব হলো তখন মাওলার সামনে কোকায়া আমার দুর্বলতা প্রকাশ করা, আল্লাহ একটুখানি খোঁচা দিছেন আমি তো শেষ, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমি গেলাম, আমি মরলাম। তো এতে আল্লাহপাক খুশি হন, একে ফানাইয়ত বলে। কি কথা বুঝতেছেন? আল্লাহ পাকের বন্দিগির মেজাজ এবং চরিত্র এটা বুঝার জন্য গভীর জ্ঞান লাগে, নিখুঁত জ্ঞান লাগে, বড় ভারী জ্ঞান লাগে। এমনিতেই এত সহজে ইসলামকে বোঝা যায়, কয়েকটা বই পুস্তকের পৃষ্ঠা ঘুরানোর পরেই, উল্টানোর পরেই আমরা অনেকে অতি উৎসাহে মনে করতে থাকি যে আমি তো ইসলামের ডক্টর হয়ে গেছি, এতে কোনো সন্দেহের সুযোগ নাই, কিন্তু পাগল লোকগুলি এখনো আমার সমাজে আমাকে চিনল না। আমার প্রিয় বন্ধুরা, এইরকম নিজের প্রতি সুধারণা পোষণ এটা কোনো ক্রমেই ভালো লক্ষণ নয়। নিজের লাখ আমল করার পরে, লাখ দিনের জ্ঞান শেখার পরে, লাখ দিনের খেদমত মেহনত করার পরেও মনে করা চাই কি জানে এটা কবুল হলো কিনা, কি জানে কবুল যোগ্য কিনা। এক বুজুর্গ, তিনি আল্লাহ পাক জাল্লা জালাল ও আম্মানা ওয়া আলহুর বন্দিগিতে সারাটা জীবন উৎসর্গ করে দিছেন, এই নামাজ রোজা জিকির তেলাওয়াত আর সব গুনাহ থেকে দূরে থাকা, আর তাহাজ্জুদ একদিনও মিস হয় না। কি কথা বুঝেন নাই? তো মানুষের একটা, মুসলমানদের একটা স্বভাব, যাকে মসজিদে গেলে দেখা যায় যে আল্লাহ এই নামাজ পড়ে সব চলে গেছে, ওই লোকটা কোনো এক কোনায় বসে কান্তেই আছে, কান্তেই আছে, কান্তেই আছে, সব মানুষ চলে গেছে, একটা মানুষ ওই কোনা এক জায়গাতে সেজদায় পড়ে আছে, লম্বা সেজদা, আর তো মাথা উঠায় না। আবার আরেকদিন আসলে এরকম, আবার আরেকদিন আসলে এরকম, বারবার বারবার যখন একটা লোককে ইমানের আমলে বন্দিগির মধ্যে, হ্যাঁ, এইরকম নিবিড় গভীর মনোযোগ দেখতে পায়, নিবিষ্টতা দেখতে পায় মানুষ, তো মুসলমানদের স্বাভাবিকভাবে তার প্রতি মহব্বত বৃদ্ধি পায়, সুধারণা বৃদ্ধি পায়, বাইরে এই লোক নিঃসন্দেহে আল্লাহওয়ালা। একদিন ওই লোক এমন কোন শত্রুর পালায় পড়ছে যে তারে খুঁজতেছে হত্যা করার জন্য, ছুটে এসে ওই মসজিদে ওই মুসলমান ভাইয়ের কাছে গিয়ে কানে কানে বলে, এক লোক আমাকে মারিয়ে ফেলবে ভাই, আমি বোঝায় বাঁচতে পারবো না, এই ওর হাত থেকে আমার বোধহয় রক্ষা হবে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। দোয়া করানোর জন্য আর কি কোন লোক পাওয়া গেল না, এই সমাজে তো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে। এই লোকটার কাছে ছুটে আসার কারণটা হলো দীর্ঘদিন পর্যন্ত তার ব্যাকগ্রাউন্ড দেখতে থাকা, যে এই লোকের ব্যাকগ্রাউন্ড হলো আল্লাহর বন্দেগী, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক। সে শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু আমাদের সকলকে আল্লাহ পাকের সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক দান করেন। যাই হোক, তো অনেক দূর চলে যাওয়া হয়েছে না, যাই হোক, তো ওই যে হ্যাঁ সেই তিনজন, তো তারা এখন চিন্তা করলেন যে এখন রব্বুল আলামিনের কাছে বলি, আহা কি ভালো মানুষ তারা, এবং দিনের বুধ যখন পয়দা হয় তখন মনের রং কিরকম হয়। তারা তখন বললেন, ভাই এক কাজ করো, দেখো জিন্দগি ভর যে আমল করছি সে আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তা তো জানি না, কিন্তু একটু খেয়াল করে দেখো মন সাক্ষ্য দেয় এই আমলটা মনে হয় আল্লাহ কবুল করছেন, এই মনে হয় এই আমলটা, গ্যারান্টি তো দিতে পারি না কিন্তু মনে হয় যে আল্লাহ কবুল করছেন। আমার প্রিয় বন্ধুরা, এই হাদিসে পাক থেকে এই সবক, এই শিক্ষা রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে দান করছেন, নিজের আমলকে কখনো কবুলটুকু মনে না করা। ওই যে ওই বুজুর্গ যিনি 70 বছর পর্যন্ত তাহাজ্জুদ পড়তেছিলেন, তার প্রতি এরকম সমাজের লোকদের অনেক সুধারণা হয়ে গেছে, আমাদের এলাকার অনেক বড় ওলি আল্লাহ, এই লোক আল্লাহ আজান শুনলে আল্লাহর ঘরের দিকে দৌড়ায়। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, তার মধ্যে একটা লোক হল রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যেই মুসলমান এই রকম অন্তরের রংওয়ালা যে আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করে, বের হয়ে যাওয়ার পরে বেকুল থাকে, কখন ফিরবো আমার মাওলার ঘরে, কখন ফিরবো আল্লাহর ঘরে, কখন যাব। এই রকম হৃদয়ে যার নামাজের প্রতি আল্লাহর ঘরের প্রতি টান এবং বেকুলতা, এই বন্দাকে নিঃসন্দেহে কালকে আপনি আল্লাহ পাক আরশে ছায়া দান করবেন, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। তো এই বুজুর্গ 70 বছর পর্যন্ত আমলওয়ালা, ইবাদতওয়ালা, নামাজওয়ালা এবং তাহাজ্জুদওয়ালা, এটা দেখে এক যুবক তার প্রতি ভীষণ আকৃষ্ট এবং অনুরক্ত হয়ে গেছে। গিয়ে একদিন বলে, হুজুর আমি আপনার খেদমত করতে চাই, আমার একটু পারমিশন দেন। আচ্ছা বাবা থাকো। ওই যুবক কিছুদিন থাকতেছে, ভাই আতরের দোকানে গেলে খুশবু আসে, আর আতরের যে মক্কা শরীফ মদিনা শরীফ গেলে দেখবেন যে আতরের দোকানে গেলে আপনি তো চলে যেতেছেন, বলে হাজি সাহেব হাজি সাহেব দাঁড়ান, তোমার আতর লাগাই দে, বলে দাঁড়ান আরো দেখেন, এই হাতে লাগায় এই হাতে লাগায় কোর্তায় লাগায় লাগাই দিতেই থাকে। পরে ওই লোক একদম ভীষণ সুগন্ধময় হয়ে যায়, কি কথা বুঝেন না। আমার প্রিয় বন্ধুরা, কোন খাটি আল্লাহর ওলির সঙ্গে মানুষ যখন এইভাবে উঠা বসা করতে থাকে, তার সেজদার হালতে আল্লাহ পাকের নূর বর্ষণ যে হইতে থাকে ওই আল্লাহ ওয়ালার উপরে, তার খাদেম এবং বন্ধু বান্ধব আশপাশে যারা থাকে, ওই নূরের ছিটা ফোটা এদের উপরও পড়তে থাকে। হাতেম তার বাড়িতে যে ব্যক্তি থাকে রে ভাই, দারোয়ান হিসাবে অন্তত, তার খাল প্লেট ধুয়ে দেওয়ার জন্য যে ব্যক্তি থাকে, হাতেন তার ধন দৌলতের যে পরিমাণ ছিটা ফোটা তার উপর পড়তে থাকে, তাতেই সে বিখ্যাত এক ধনী লোকে পরিণত হয়ে যায়। তো অনুরূপভাবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা উঠা বসা করতে থাকে, তো তাদের উপর আল্লাহ পাকের রহমতের ছিটা, স্পেশাল ছিটা আর নূরের ছিটা লাগতেই থাকে। হ্যাঁ না, ফালিল আরদে ওয়ালিল আরদে মিন কাসিল কিরামে নসীব, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ ওয়ালাদের সঙ্গে একটু জুড়ে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। হ্যাঁ, তবে যারা মনে করেন যে না এই সকল কথা আমার শুনেন না, ওলি আল্লাহদের ধারে কাছে যাওয়া এটা আমাদের ইসলামিক জ্ঞানের অধ্যায় এখনো পড়ে নাই, এই সিস্টেম এই পার্ট এটা একদম টোটাল বাদ, যদি কেউ মনে করেন এটা ইসলামী অধ্যায়ের বাইরের জিনিস, ইসলামী জীবনধারার বাইরের জিনিস, তো এইরকম মনে করলে তাকে তো জোর করে এটা দেওয়া যাবে না। অনেক লোক এটা মনে করে, ওই আল্লাহ কি জিনিস মিয়া, রোজা করবো নামাজ করবো সোজা জান্নাতে চলে যাব, কি কথা বুঝেন না। তো এইরকম জ্ঞানের অবস্থা হলো ওই লোকটার মতো যে ফিতির নামাজের পরে দুই রাকাত পড়তাল দুলতে থাকতো। তো আলেম জিজ্ঞেস করলেন যে ভাই তুমি দুলতে থাকো কেন? বলে যে হুজুর আপনি কিতাবাদি পড়েন না? ভাই কিতাবাদি তো পড়ছি আমরা, বুখারী শরীফ পড়লাম, মুসলিম শরীফ পড়লাম, আবু দাউদ শরীফ পড়লাম এবং ফতোয়া শামি আলমগিরি পড়লাম, কিতাব তো আলহামদুলিল্লাহ আমরা পড়ি। কি কিতাব পড়েন মিয়া, মশলা জানেন না? বলে কি মশলা কি? বলে কিতাবে লেখা নাই যে ভিতরের নামাজের পরে যদি নফল দুই রাকাত পড়ো হেলতে থাকবা? হেলতে থাকা মানে দুলতে থাকা, সেটাই তো আমি করি। এ তো কিতাবের লেখা জিনিস, কিতাবটা আমার একটু দেখান ভাই। তো কিতাবটা পড়া এনে দেখাইছে উর্দু কিতাব, ওর ভিতরে লেখা আছে যে ভিতরের পরে দুই রাকাত নামাজ যদি তুমি পড়ো নফল নামাজ, তো হালকি দুই রাকাত হালকি নফল পড়ে, দুই রাকাত হালকি নফল পড়ে, হালকি তো হা লাম কাফ পরে ইয়া। আর উর্দু ফার্সিতে ইয়া একটা আছে, একটা হলো এরকম এই ঘুরে যে ইয়া আমরা দিই, যেটাকে আমরা যেমন মিম ইয়াজের মি পড়া লাগে বা ইয়াজের বি, কিন্তু ওই ইয়া যদি দেওয়া হয় তখন পড়তে হয় একারের মতো, মিম ইয়া মিম ইয়া মে বে ইয়া বে পড়তে হয়, ওই ইয়াটার উচ্চারণ নেই। তো আসলে ওখানে লেখা ছিল যে দু রাকাত হালকি নফল, কি কথা বুঝেন নাই, ওই ইয়াটা দেওয়া ছিল ওই কিতাবের লেখার মধ্যে, যে লিখছিল লিখতে সময় ওইটা ইয়া মাঝুল দিয়ে দিছে, আসলে লেখা ছিল হিল হালকি নফল, কিন্তু ও এটারে বলছে কি দোরাকাত হিলকে নফল পড়ে, হালকিরে পড়ছে কি দোরাকাত হিলকে। একলা একলা ডক্টর অব ইসলাম হলে এবং গবেষক হলে এই দশা হয়, এই পরিণতি হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কবে আমরা ওলামায় দিন থেকে ওলামায় দিনের ঘনিষ্ঠ হয়ে তাদের নিকট থেকে দিন শিখতে পারবো? অনেকে কাছে গিয়া ওলামাদের থেকে দিন শিখতে লজ্জা বোধ করে, অথচ লোকেরা বলতে থাকে জ্ঞানের জন্য কোনো বয়স নাই, জ্ঞান শিখতে কোনো লজ্জা নাই। তো দুনিয়ার লাইনের জ্ঞান শিখতে যদি বয়স নাই আর লজ্জা নাই, তাহলে আসমানি ইলম শিখতে বয়স লাগবে কিসে, আর সেখানে লজ্জা হবে কেন? এলেম তো মানুষকে মর্যাদাশীল করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওই বুজুর্গের সঙ্গে ওই যুবক ছেলেটা দীর্ঘদিন থাকার পরে এখন ওই হুজুরের রুহের রং, সেজদার রং, দোয়ার রং, মুনাজাতের রং এবং নূরের ছিটা ফোটা ওকে এতটা উর্দে তুলছে। একদিন সে ভোর রাত্রে ওই বুজুর্গকে তাহাজ্জুদের পানি এনে দিছে উজু করার জন্য, এমন সময় বুজুর্গ উজু করতেছেন আর ওই ছেলেটা বলে কি হযরত এ কি শুনলাম আমি আসমান থেকে, কি শুনলাম যে আসমান থেকে আওয়াজ আসতেছে আপনাকে লক্ষ্য করে, হে অমুক শোন তোর লাখ আমল এবাদত তাহাজ্জুদ সব তোর কপালে মারি, কোন আমল এবাদত আমার দরবারে কবুল না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো ওই বুজুর্গ তখন বললেন যে বাবা তুমি তো আজকে শুনলা, আর আমি শুনতেছি 70 বছর পর্যন্ত, রোজ ভোর রাত্রে উঠি আর আমি যেই উজু করতে নেই তাহাজ্জুদ পড়ার জন্য তখনই আসমান থেকে আওয়াজ শুনতে থাকি তোর লাখ আমল এবাদত তাহাজ্জুদ তোর কপালে ছুড়ি, কোনোটাই আমার দরবারে কবুল যোগ্য না। ওই যুবক খাদেম তখন বলল হুজুর যখন কবুলই হচ্ছে না তা আপনি এবাদত করেন কিসের জন্য? তো ওই বুজুর্গ তখন বললেন যে বাবা এই খোদা ছাড়া আর তো কোনো খোদা নাই, এই দুয়ার ছাড়া আর তো কোনো দুয়ার নাই, কবুল করলো এই দুয়ারে পড়ে থাকবো, না করলেও এই দুয়ারেই পড়ে থাকবো। বাস এই কথা বলার সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসছে কবুল আস্তে গর্চে হুনার নেস্তাত কে জুজমা পানা হে দিগার নেস্তাত, হে বান্দা কবুল না করলো আমার দুয়ার ছাড়বা না, তোমার এই কথা শুনে এত খুশি লাগছে, তোমার এই এক কথার কারণে তোমার সমগ্র জীবনের সব আমল এবাদত তাহাজ্জুদ একসঙ্গে কবুল করলাম। তোমার আমল তোমার ইবাদত আসলে কবুলযোগ্য না, কিন্তু তোমার এই সুন্দর কথার কারণে খুশি হইয়া সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়া সব কবুল করে নিলাম। আমার প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন ব্যক্তির যে ঘটনা শোনাচ্ছেন, ঘটনার পরতে পরতে স্টেপে স্টেপে বন্দিগির আজব শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনজন আপোষে আলোচনা করতেছিলেন, ভাই তালাশ করে দেখো তো কোন আমল কি এমন আছে, যার তোমার কি কি আমল আছে এরকম যে আমল এরকম মনে হয় মন বলে মনে হয় রব্বুল আলামিন খুশি হয়েছেন, সে আমলটাকে আমলটার উসিলা দিয়া বলো আল্লাহ এই বিপদ থেকে বাঁচান, এই বিপদ থেকে বাঁচান। আচ্ছা, তিনজনের এই একই পরামর্শ এবং সকলের দিল ছুঁয়ে গেছে এই পরামর্শ। তো একজন এক একজন এক একটা আমলের উসিলা দিয়ে দোয়া করতেছেন। একজন বললেন, আল্লাহ আমার তো এরকম যে এরকম আমার আব্বা আম্মা ছিলেন একদম বৃদ্ধ মানুষ, ওয়ালেদানে শেখানে কবিরানে একদম বুড়া মানুষ, বয়সের শেষ প্রান্তে উপনীত। তা আমার অনেকগুলো উট ছিল, আমি উট চড়াইতে যাইতাম সকালবেলা, আমি ফিরতাম সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা ফেরার পরে আমি উটের দুধ ধোয়ানোর পরে প্রথম গিয়ে আমার আব্বা আম্মাকে পান করাইতাম। আমার ঘরে আমার নিজের ছোট ছোট বাচ্চারা ছিল, এই কচি কাচাদেরকে আমি কখনো আগে দিতাম না, আগে আব্বা আম্মাকে পরে আমার বাচ্চাদেরকে দিতাম। কিন্তু একদিন হে আল্লাহ, আমি যখন সন্ধ্যাবেলা ফিরলাম আমার একটু বেশি দেরি হয়ে গেছে, আমার আব্বা আম্মা দুজনে ঘুমায় পড়ছেন, তো আমি দুধ দোয়ানোর পরে তখন ঘরে যখন ঢুকলাম বাচ্চারা অনেক পিড়াপিড়ি করলো, আমার পায়ের কাছে গড়াগড়ি খাইতেছিল, কিন্তু আমি ওদেরকে দিলাম না, আমি আমার আব্বা আম্মার শিওরে গিয়ে দাঁড়ায় থাকলাম যে তারা জাগবেন, তাদেরকে খাওয়াবো, পরে আমার কচি কাচাদেরকে দিব। কিন্তু তাদের ঘুম ভাঙল না, আর তাদের ঘুম ভাঙাবো এটা আমি সাহস করতে পারলাম না যে তাদের কষ্ট হবে। এইভাবে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, ভোরে যখন তারা জাগলেন তো তখন তাদেরকে আমি আগে দুধ পান করালাম, পরে আমার বাচ্চাদেরকে। হে আল্লাহ, এই আমলটা আব্বা আম্মার প্রতি এমনটা নিবেদিত হওয়া, এটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির কারণেই আমি করে থাকি, আল্লাহ এই পাথর এতটা সরায় দেন যে আসমানটা দেখতে পাই। বিপদে বললে মানুষের যা দশা হয়, এই মানে খালি আসমানটা দেখলেও তো একটা শান্তি লাগবে যে বোধহয় রক্ষা পাওয়ার রাস্তা খুলে গেছে বা খুলে যেতেছে। এই দোয়া করার সাথে সাথে পাথর অটোমেটিকলি মানে আল্লাহ পাকের রহমতে এমনটা সরে গেল যে একদম আসমান দেখা যায়। কিন্তু বের হওয়ার মতো পথ এখনো হয় নাই। একজনের এই দোয়া দেখিয়া এখন আরেকজনের ভীষণ খুশি লাগলো, তাহলে আমার মন যে আমলের দিকে ঝুঁকছে সেটার উসিলা দিয়া আল্লাহকে আমি দুই কথা বলি। তো আরেকজন বলতে শুরু করলেন যে হে আল্লাহ, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, তো আমার মন ভীষণ টানতে ছিল তার দিকে, আমি তার প্রেমে পড়ে গেছিলাম, যেমন কোন সুন্দরী নারীর প্রেমে কেউ পড়ে এমন চরমভাবে তার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়লাম। একদিন তার কাছে গেলাম এবং তাকে আমি কুপ্রস্তাব যখন দিলাম, সে বলল 100 স্বর্ণমুদ্রা আমাকে দিলে তোমার মতলব আমি পুরো করব। আল্লাহ, আমার নিকট তো পয়সা ছিল না, আমি গেলাম অনেক কষ্ট করলাম, এতগুলো স্বর্ণমুদ্রা আমি উপার্জন করলাম, তারপর নিয়ে আসলাম চাচাতো বোনের কাছে হাতে দিলাম, এবং আমি যখন আমার মতলব উদ্ধারের চেষ্টা করলাম ঠিক এমনি মুহূর্তে সে হঠাৎ বলে বসল কি, হে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বন্দা আল্লাহকে ভয় কর। হে আল্লাহ, চাচাতো বোনের মুখে এই কথা উচ্চারিত হওয়ার সাথে সাথে আমি এমন অবাধ সুযোগ পাওয়ার পরে সেখান থেকে সরে আসলাম, আমি সে পাপে লিপ্ত হই নাই। হে আল্লাহ, এটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই সেদিন আমি করে থাকি, পাথর আরো সরাইয়া দেন। মুহূর্তে পাথর আরো সরে গেল। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে যে বান্দারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি বানায়, তা আল্লাহ পাক যে কোনো সংকটে তাদেরকে সাহায্য করেন এবং তার কল্পনার ঊর্ধ্বে আল্লাহ পাক তাকে রিজিক দান করতে থাকেন এবং পালতে থাকেন। এই দুইজনের ঘটনা হলো কয়টা বাজে মরনা, তিনটার মধ্যে অনেক মূল্যবান সবক। মূল সবক তো হলো এই তিনটা ঘটনা নিয়ে, মূল সবক হলো যে মহান আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক পয়দা করার জন্য জিন্দেগি বানানো, যে আমার জীবনের প্রতিটি অধ্যায়কে আমি আলোকিত বানাবো, সুন্দর বানাবো, নির্দাগ নিখুঁত বানাবো, যাতে কাল কেয়ামতে গিয়া এমন একটা সুন্দর জীবন নিয়ে আল্লাহ পাকের সামনে হাজির হইতে পারি। আল্লাহ পাক দেখে যেন খুশি হয়ে যান, তুই জলদি যা তুই জান্নাতে। আল্লাহ পাক এরকম ভাবে আমাদের সকলকে কবুল করেন। আমরা আমার ভাইরা নানান ধান্দা করে ফায়দা কি, এক ধান্দা করি মাওলার মহব্বতের ধান্দা, দিল তুজক দিয়া হক নে তো হক উস্কা আদা কর সব ছোড় খেয়ালাত তুবাসিয়াদে খুদা কর। ভাই রে কত সুন্দর দামি দিল আল্লাহ পাক তোমাকে দান করছেন, জানো তুমি দিলের হক কি? এই দিলের হক হলো সব ধান্দা বাদ দিয়া মাওলার ভালোবাসায় জড়ায় পড়া। মাওলার ভালোবাসাটা কি? জীবনের মুখ্য বিষয় নেশা এবং পেশা বানানো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। যাই হোক, তৃতীয় যে যিনি ছিলেন উনি এখন শুরু করলেন, কারণ পাথর তো এখনো সরে নেই, পাথর তো এখনো সরে নেই। এখন এই উনি তৃতীয় জন শুরু করলেন যে হে আল্লাহ, একটা লোকের এক শ্রমিকের আমি ডাকছিলাম যে আমার একটু কাজ করে দে, এবং আমি তার জন্য তার সঙ্গে চুক্তি করছিলাম যে আমার এই আজকের দিনের এই কাজটা করে দিলে তোমাকে আমি এতগুলো চাউল দিব। চাউল গাঁও গ্রামে এরকম করতো না আগে, দেখতাম আমরা ছোটবেলা যে ওই যে কৃষক কাজ করে হাল চষে দিয়ে যায়, পরে তারে এক কেজি চাউল দেয় বা দুই কেজি চাউল দেয়, তখন তো আর কেজি টেজি ছিল না, এক সের চাউল, এক সের চাউল দেয়, দুই সের চাউল দেয়, এরকম ছিল না আগে। অথবা কমপক্ষে ঘরের মধ্যে মহিলারা যে কাজ করতো না, তাদের পারিশ্রমিকের সিস্টেমই ছিল যে তারে চাউল দিবে, হয় আধা কেজি হয় আধা সের না হলে এক সের, এরকম ছিল না আগে। তাই আল্লাহ ওই লোকের সঙ্গে আমার চুক্তি হলো এত সের চাউল তাকে দিব, ও কাজ শেষ করার পরে আসলো, আমি সেই চাউলগুলো তাকে দিলাম, সে কেন যে হঠাৎ গোসা হয়ে গেল, নেব না আমি, আসে না অনেক অভিমানী টাইপের, নেব না, হয়তো কি মনে করছে এটা ভালো ভালো মানের না, বা যতটা চাইছে আর একটু বাড়ায় দিলে কি হয়তো কি একটা মনে করে ওই লোক বিরক্ত হইয়া অসন্তুষ্ট হয়ে বললো যে নেব না আমি, একদম এই রাগান্বিত হয়ে চলে গেল, তো চলেই গেল। কিন্তু এই অপরিচিত শ্রমিক কোথায় যে গেল তাকে আর আমি খুঁজে পেলাম না, হে আল্লাহ আমি বিপদে পড়লাম, হকুল এবাদ বান্দার হক এটা যদি নষ্ট করি আমি কাল কেয়ামতে আপনার সামনে কেমনে মুখ দেখাবো, সেজন্য আমি করলাম কি, আমার ভাইয়ের পক্ষ থেকে আমি নিজেই ব্যবসা পাতলাম, তার ওই মালটা দিয়ে অতটুকু মাল দিয়ে এটাকে এক জায়গায় নিয়ে বিক্রি করলাম, একটু লাভ পাইলাম, এটা দিয়ে আরেকটা মাল কিনলাম বেচলাম তো আরো লাভ হলো, আবার অন্য একটা মাল কিনলাম বেচলাম, বেচলাম তো লাভ হলো, এই করতে করতে ওই পয়সাটা বাড়াইতে বাড়াইতে পরে সেই টাকা দিয়েই আমি মেষ কিনলাম, মানে ছাগল ভেড়া এগুলো কিনলাম, দুম্বা কিনলাম। এরপরে যখন এগুলি আরো বাড়তে থাকলো বাড়তে থাকলো, এরপরে আমি মুসলিম শরীফের সরহে নববীতে আছে যে পরে এই বাড়তে বাড়তে কতগুলো গরু কিনলাম, এরপরে আরো উট, এতগুলো এই মেষের পাল গরুর পাল উটের পাল সামাল দিবে কে, তার জন্য রাখাল রাখলাম, এর মধ্যে বিশাল এতগুলো গরু ছাগল উট হওয়ার পরে ওই শ্রমিক একদিন হঠাৎ হাজির আইসা বলে, মিয়া আমার পাওনাটা একটু দেন, আমারে শোধ করে দেন। আমি বললাম ভাই তুমি আসো, নিয়ে গেলাম এই যে মেষ পাল গরুর পাল আর উটের পাল দেখায় বললাম, ভাই এগুলি তোমার, এগুলো নিয়ে যাও। সে রাগ করে আমাকে বলে কি, আতাহাজাউ বি, আমাদের সঙ্গে মিয়া ঠাট্টা মুসকানি করো মিয়া, আমি তো পাই যেটা পাই সেটা দেওয়ার জন্য, সেটা চাওয়ার জন্য আসছি, আর তুমি আমাকে নিয়ে এখন ঠাট্টা মুসকানি করো, সেদিনও কষ্ট দিস এখনো কষ্ট দেও। আমি তখন তাকে বুঝাই বললাম, ভাই ব্যাপারটা এই, তোমার সেই মাল হকুল ইবাদের ডরে আমি সেটাকে এইভাবে করছিলাম, তোমার পক্ষ থেকে ভাই আমি নিজেই ব্যবসা করছি, আল্লাহ পাক বরকত দিয়েছেন বাড়তে বাড়তে এই পরিমাণ হয়েছে, এগুলো সব একদম ভাই তোমারই, এই হলো হাকিকত, তুমি এটা নিয়ে যাও। আয় আল্লাহ সেই লোকটা করলো কি, একদম সবগুলো এই মালামাল নিয়ে দেখলাম যে যাইতেছে, আর আমি খালি চায়া থাকলাম, আমি খালি ছায়া থাকলাম, দেখলাম যে ও নিয়ে যেতেছে। আল্লাহ সেদিন যে এইভাবে করছিলাম এটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি আল্লাহ, তাহলে আজকে এই বিপদ সরাইয়া দেন, এই পাথরটা পুরা সরাইয়া দেন যাতে আমরা বের হয়ে যেতে পারি। সঙ্গে সঙ্গে পাথর সম্পূর্ণ সরে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি যে আয়াত পড়ছিলাম না এবং যে হাদিসগুলো পড়ছিলাম, আমার মনে হয় এখন সেগুলোর এই লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো সুযোগ তো হবে না, তবে খালি একটু তর্জমা করে দিই না, খালি একটু তর্জমা মানে হালকা হালকা অনুবাদ করে দিই। এক আয়াত পড়ছিলাম, মহান রব্বুল আলামিন বলেন যে যারা ঈমানওয়ালা এবং নেক আমলের জীবনওয়ালা আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নিশ্চয়ই দান করব। এখন এটার ব্যাখ্যা করার সুযোগ নেই, হ্যাঁ না, সময় নেই, কারণ সকলের কষ্ট হয়ে যাবে। সে অনেকে নেক আমল মনে করে, পাগড়ি বাঁধে নামাজ পড়ার অভ্যাস হয়ে গেছে, এটা নেক আমল, কিন্তু বাসায় গিয়ে বউরে গালাগালি করে, মারধর করে, যা তা বলে, সন্তানাদির সঙ্গে দুর্ব্যবহার করে, কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, বোনের হক নষ্ট করে, ফুফুর হক নষ্ট করে, কিন্তু ভয় পায় যে আল্লাহ যদি ধরে। এই জন্য লোকদেরকে কেবল হজে পাঠায় যে আপনি হজ করেন না, যান হজ করে আসেন, কোটি কোটি টাকা মারার পরে এখন হজ করে এটা সমাধান করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সিস্টেমে কি এই বান্দার হক পুরা হবে ভাই? তাহলে কাল কিয়ামতে কি উপায় হবে? ইয়া আল্লাহ, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবীরা মিসকিন কি তোমরা চিনো? সাহাবায়ে কিরাম বললেন মিসকিন তো চিনি, আল্লাযী লা মাল লাহু লা দিনার লাহু ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা কিছু নাই তারে মিসকিন বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মিসকিন তো সবাই চিনে, কিন্তু আমি যে জিজ্ঞেস করলাম, কেন জিজ্ঞেস করলাম, আমার প্রশ্নের প্রশ্নটা কত ভারী, এটার গভীরতা কি খেয়াল করবা না? আমি কি বলতে চাই সেটা শোনো, সেটা হলো মিসকিন কাকে বলে, অরিজিনাল এবং বড় মিসকিন আমার কাছ থেকে শোনো, সেটা হলো যে একটা লোক ইমানওয়ালা মুসলমান, খুব ভালো মানুষ, আমল আর আমল, এই নামাজ, এই রোজা, এই হজ, এই উমরা, এই দান সদকা খায়রাত, বেসুমার আমল, এবাদত বন্দেগী ভরা জিন্দগি, কিন্তু ওরে থাপড় লাগাইছে, ওরে গালি দিছে, ওরে মারছে, অমুকের হক নষ্ট করছে, অমুকের পয়সা নিয়ে গেছে ইত্যাদি, অমুকের অপমান করছে। কাল কিয়ামতে এই লোক যখন আল্লাহ পাকের সামনে হাজির হবে, তার বিরুদ্ধে এই নানান লোকেরা অভিযোগ নিয়ে হাজির হবে, হে আল্লাহ, ও আমার গীবত করছিল, আল্লাহ ও আমার থাপ্পড় দিয়েছিল, আল্লাহ ও আমার অপমান করছিল, আল্লাহ ও আমার হক নষ্ট করছিল। আল্লাহ পাক এই লোকের যতগুলো নেক আমল, ওদের এক একজনের দাবি এবং অভিযোগের কারণে ওর নেক আমলের এই নেকিগুলো এক একজনকে, চলো গীবত বাবদ এগুলো নিয়ে যাও, চলো তোমার থাপ্পড় মারছে সে বাবদ এগুলো নিয়ে যাও, ওর এই নেকি থেকে এগুলো ওই বান্দারদেরকে দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে দিতে এমন হবে ওর আর কোনো একটা নেকিও বাকি থাকবে না, আর যার কোনো নেকি বাকি থাকবে না তার জন্য ঠিকানা জাহান্নাম, পরে ওই লোকটার জন্য জাহান্নামের ফয়সালা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হলো আসল মিসকিন, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ঈমানওয়ালা হতে চাও, তাহলে ঈমানওয়ালা সেই লোকটা যার হাতে মানুষের জান এবং মাল নিরাপদ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা নিজেকে ঈমানওয়ালা মনে করি, আমরা ঈমানের দাওয়াত দিই, ঈমানের নেক আমলের দাওয়াত দিই, অথচ আমাদের হাত হাতের জুলুম থেকে আরেকজন এখন পর্যন্ত নিরাপদ হয় নাই, এটা কি ঈমানের আমল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল্লিসানি ওয়ায়াদি, মুসলিম তাকে বলে, ঈমানওয়ালা ইসলামওয়ালা তাকে বলে, মুসলমান তাকে বলে যার হাতের এবং জবানের অত্যাচার নির্যাতন থেকে সব মুসলমান নিরাপদ হয়ে গেছে, আর এক হাদিসে সমস্ত মানুষ নিরাপদ হয়ে গেছে। আল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়াইয়াদিহিনা, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানি ওয়াইয়াদি, মুসলমান তাকে বলে যার হাত আর জবানের নির্যাতন থেকে সমস্ত মানুষ এমনকি অমুসলিমরা পর্যন্ত নিরাপদ হয়ে গেছে। আর সেক্ষেত্রে এখন আলেমরা পর্যন্ত যে মুসলমানের হাতে নিরাপদ না, এটা কি ঈমানওয়ালা হওয়ার পরিচয় প্রিয় বন্ধুরা? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে এই অন্যায় থেকে, গুনাহের রাস্তা থেকে, এই গুমরাহির এবং এই লানতের অন্ধকারের পথ থেকে তওবা করে জলদি ফিরার তৌফিক দান করেন জান্নাতের পথে। অল মুহাজির মান হাজার আল খাতায়া ওয়া যুনুব, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘর থেকে বের হলে হিজরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত হিজরতওয়ালা ওই মুসলমান যে গুনাহ থেকে হিজরত করে। কি কথা বুঝেন নাই? আল মুহাজির মান হাজার আল খাতায়া ওয়া জুনুব, সর্বরকমের পাপাচার থেকে, ছোট বড় সব রকমের পাপাচার থেকে যে হিজরত করলো সে হলো আসল হিজরত ওয়ালা। সারা জীবন ঘরের বাইরে বাইরে ঘুরতেছে দিনের জন্য, কিন্তু এখন পর্যন্ত ঘরে সরি পর্দা নাই, এখন পর্যন্ত সুদ থেকে বাঁচে না, ঘুষ থেকে বাঁচে না, হারাম চাকরি বাকরি থেকে বাঁচে না, গীবত থেকে বাঁচে না, অহংকার থেকে বাঁচে না, জুলুম থেকে এখন পর্যন্ত বিরত হয় নাই, সে আসল হিজরতওয়ালা কিছুতেই না। প্রকৃত হিজরতওয়ালা ওই মানুষ জীবনের সকল পাপাচার থেকে যে হিজরত করল, অর্থাৎ সমস্ত পাপাচার থেকে নিজেকে মুক্ত করল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর একটা আয়াত পড়ছিলাম, সে আয়াতের ব্যাখ্যা তো করতে করার মতো সুযোগ নাই, তবে আমি পড়ছি কারণে আয়াতটার তর্জমাটা করি। সেটা হলো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তার চেয়ে সুন্দর কথা, সুন্দর বক্তব্যওয়ালা মানুষকে যে লোকদেরকে আল্লাহর দিকে ডাকে, কি দা ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকা কি জিনিস ভাই? আল্লাহর দিকে ডাকা কি জিনিস, তাকে কি বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর দিকে ডাকা যে নামাজের দিকে ডাকলো সে আল্লাহর দিকে ডাকলো, যে রোজার দিকে ডাকলো সে আল্লাহর দিকে ডাকলো, যে হজ করতে বললো তুমি হজ করো নাই, ভাই আল্লাহর হস্তে হজ করে আসো, এই লোক যে হজের দাওয়াত দিল সে আল্লাহর দিকে ডাকলো, যে গুনা থেকে বাঁচতে বললো সে আল্লাহর দিকে ডাকলো, অশুদ্ধ যে কোরআন যে সূরা কেরাত তাকে কোরআনে পাক শুদ্ধ করতে বললো সে আল্লাহর দিকে ডাকলো, ইসলামের যে কোনো একটা অঙ্গের দিকে যে আহ্বান করলো সে আল্লাহর দিকে ডাকলো। কি কথা বুঝতেছেন না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দিনের যে কোনো একটা আমলের দিকে ডাক দিল সে আল্লাহর দিকে ডাকলো, সে আল্লাহ পাকের দিনের দাওয়াত পেশ করলো। কোন নির্ধারিত পদ্ধতিতে দিনের দাওয়াত পেশ করলেই তাকে দাওয়াত তাবলীগ বলে, এই ধারণা কোন ক্রমেই ঠিক না। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই যে বর্তমান সময়ে দাওয়াত তাবলীগ এর মাধ্যমে সারা বিশ্বে যে ফায়দা হইতেছে, অসংখ্য মানুষ যে জিনের ব্যবসাখানা থেকে বের হয়ে আসছে, সিনেমা হল থেকে বের হয়ে আসছে, সুদ ঘুষ থেকে বের হয়ে আসছে, আসে নাই? হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দিনের পথে আসে নাই? কিন্তু এটা আসছে ঠিক কথা, এবং এই আশা এটা হেদায়তের পথেই আসছে। কিন্তু আমার প্রশ্ন এখানে যে প্রিয় বন্ধুরা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে এরকম কোন একজন সাহাবি 40 দিনের জন্য বের হয়ে গেছেন এমন কি কোনো ঘটনা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক চিল্লে বের হয়েছিলেন, কথা বলেন না কেন আপনারা? উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিন চিল্লে বের হয়েছিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সালের জন্য বের হয়েছিলেন, কিন্তু তারা কি দিনের দাওয়াত দেন নাই? তারা কি আল্লাহর দিনের দাওয়াত দেন নাই? আমার প্রিয় বন্ধুরা, এই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানা যখন চলে গেল, আসলো তাবেইনের জমানা। তাবেইন যারা ছিলেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, তিনি কয়চিল্লা দিছিলেন বলেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি কয়চিল্লা দিছিলেন? এক চিল্লা, তিন চিল্লা, সাল লাগাইছিলেন? আমের সাহাবী রহমতুল্লাহ আলাইহি, আমির সাহাবি তো সাধারণত বলে না, সাহাবি সাহাবি বলে, হযরত আমির সাহাবি রহমতুল্লাহ আলী 500 সাহাবিকে দেখছিলেন। কতজন সাহাবিকে? 500 সাহাবিকে দেখছিলেন। এখানে যারা বুখারী শরীফ পড়ান সে হুজুররা আছেন, মাওলানা মামুন আপনারা বলেন এই যে আমির সাহাবিকে এক চিল্লা লাগাইছিলেন, তিন চিল্লা লাগাইছিলেন, সাল লাগাইছিলেন? আমার বলার উদ্দেশ্য কারো সমালোচনা করা না, কারো প্রতি আক্রমণ করা না, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করা। সেটা হল যে ওই জমানাতে তারা কাফের মুর্শিদদের দাওয়াত দিতেন। কাদেরকে দাওয়াত দিতেন? কাফের মুর্শিদদেরকে দাওয়াত দিতেন। কিসের দাওয়াত? ইমানের দাওয়াত। কাফের মুর্শিদের কাছে যাইতে হয় ইমানের দাওয়াত দেওয়ার জন্য, আর মুসলমানদেরকে দাওয়াত দেওয়া হয় নামাজের দাওয়াত। সারা বিশ্বে যেখানেই যে কোনো মুসলমান বললো কাউকে, বেটা চল নামাজে চল, এটা এটা ইমানের দাওয়াত, এটা নামাজের দাওয়াত, এটা দ্বীনের দাওয়াত, এটা আল্লাহর দিকে দাওয়াত। কি কথা বুঝেন নাই? স্বামী স্ত্রীকে বললো নামাজটা পড়ো কিন্তু ঠিক মতো, আমি তো অফিসে যাই, তোমার খবর রাখতে পারি না, হে শোনো কিন্তু নামাজটা ঠিক মতো পড়ো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, তোমার ঘরওয়ালাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। স্বামী যে বললো স্ত্রীকে, তুমি কিন্তু নামাজটা পড়ো, আর একটা কথা বলি, তুমি অন্তত পক্ষে অল্প সময়ের জন্য হলে কোরআন শরীফটা পড়ো, কি কথা বুঝুন নাই? কোরআনের কোরআন তেলাওয়াতের দাওয়াত দেওয়া এটা কি দিনের দাওয়াত না? নামাজের দাওয়াত দেওয়া এটা কি দিনের দাওয়াত না? তাহলে দিনের দাওয়াত কি জিনিস? কারণ দিনের মধ্যে প্রথম জিনিস হল ইমান, আর দিনের মধ্যে দ্বিতীয় জিনিস হল নামাজ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি আমার নিজের কানে শুনছি, এক জায়গাতে এক মসজিদের মধ্যে বয়ান হইতেছে, সে বয়ানে লোকেরা বলতেছে দোস্ত যে এবাদত তো মকসুদ না, এবাদত মকসুদ না, দোস্ত নামাজ মকসুদ না, দোস্ত রোজা মকসুদ না, দোস্ত হজ মকসুদ না, মকসুদ হলো দাওয়াত। আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নামাজ ফরজে আইন, নামাজ ত্যাগ করা কারোর জন্যই জায়েজ নেই, সকলের জন্য হারাম, নবীর জন্যও জায়েজ নেই নামাজ ত্যাগ করা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিছু ভদ্রলোক পীর সাহেবকে বলে এরকম বের হয়ে যায়, যেখানে গেলে নাকি নামাজ মাফ হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, এগুলো ধোকা। আয় বাসা ইবলিস আদম রু এহাস বাস বাহার দাস্তে নাভায়াত দাদে দাস। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সফর থেকে ফিরতেছিলেন, রাস্তার মধ্যে সাহাবিদেরকে বললেন যে এই আজকে রাত্রে ভোরবেলা আমাদেরকে জাগায় দিবে কে, রাত জায়গা? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন আমি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুই তো ঘুমিয়ে যাবে। হযরত বিলাল আবার বললেন যে আচ্ছা চলো, কে আজকে রাত্রে এই সকালবেলা ফজর ওয়াক্তে আমাদের জাগায় দিবে কে, জাগবে কে, জাগায় দিবে কে? হযরত বিলাল এত বেশি আল্লাহ রসুলের পাগল পারা আর খেদমত, দিনের খেদমতের জন্য এমন পাগল পারা, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি। বললেন যে তুই তো ঘুমিয়ে যাবে। হযরত বিলাল চুপ। আবার বলে চলো জাগাবে কে আমাদেরকে? বলল যে হযরত বিলাল আবার ইয়া রাসূলুল্লাহ আমি। অনেকের দিনের জজবা আল্লাহর মহব্বতের জজবা খুব থাকে। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম দেখলেন যে বিলাল খালি সকলের থেকে বেশি আগায় আসে, তার একদম খুব জজবা। আচ্ছা চলো যাক, ও আগায় আসছে, ওর এই সুযোগটা দিয়ে দিই, তোমরা তুমি কিন্তু আমাদেরকে, কারণ সফরের প্রচন্ড ক্লান্তির কারণে সবাই ঘুমে বিভোর হবে, জাগা কঠিন হবে, জায়গা ওটা কঠিন হবে। তো এই জন্য একজন পাহারাদার নিযুক্ত করছেন যে তুমি জায়গা থাকো, তুমি তুমি জাগায় দিবা, ফজর রক্ত হলে জাগায় দিবা। হযরত বিলাল বলেন আমি পূব আকাশের দিকে এইভাবে চায়ে থাকলাম যে কখন সবে সাদেক হয়, একদম ওইদিকে তাকায় আছেন। ওই জমানায় ঘড়ি টড়ি তো নাই, কি কথা বুঝেন নাই, পূব আকাশের দিকে তাকায় আছেন, সবে সাদেক হইলি ফজর রক্ত হয়েছে, এখন উঠেন আপনারা, উঠেন উঠেন আপনারা উঠেন। আগে তো ওই যে নামাজের মধ্যে আজান যে হইতো না, তো ফজরের আজান হইতো স্বাভাবিক যে পাঁচ অক্তের আজান, ফজরের আজান এরকম ছিল, কি কথা বুঝেন নাই, হাইয়া আলাইসসালাম, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম। তো একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসছেন ফজরের নামাজের সময়, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল যে তিনি এই রাত ভরে ইবাদতে ভীষণ মশগুল। কি লম্বা সিজদা, এত লম্বা কিয়াম, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা। হযরত আয়েশা বলেন যে আমি আমার সন্দেহ লাগতো কি রে, ইন্তেকাল হয়ে গেল নাকি, উঠেন তো না সেজদার থেকে। পরে শরীরে হাত দিয়ে দেখি না শরীর গরম, তখন বুঝতাম যে না তিনি সেজদাতেই আছেন। এত লম্বা সেজদা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজের সময়। কথা বুঝতেছেন ভাইয়েরা? ফরজ নামাজে না, তাহাজ্জুদের সময়। যাই হোক, পানি খাও। হ্যাঁ, তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এইভাবে নামাজ পড়তেন। একদিন এরকম, আচ্ছা তো তাহাজ্জুদ রাত ভর পড়ার কারণে সকালবেলা ভোরে ভোরে একদম ক্লান্তি অনুভব হইত অনেক। তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ঘরের মধ্যে সুন্নত দুই রাকাত পড়ে একটু আরাম করতেন, যাক না থাকতেন, আরাম করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট থেকে সঙ্গ দিতেন। তো হযরত বিলাল আয়েশা ডাক দিতেন, হযরত বিলাল আয়েশা ডাক দিতেন, ডাক দিলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মসজিদে যাইতেন, নামাজ পড়তেন, পড়াইতেন। একদিন হযরত বিলাল আসছেন, আয়েশা আওয়াজ দিছেন যে নামাজ, আসসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজ নামাজ, আসসালাত, আসসালাত ইয়া রাসূলুল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে ডাকতেছেন, দেখো কেসা মুআমালা, সুবহানাল্লাহ ও বিহামদি। তো ঘরের থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বলা হলো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেছেন, তাই না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আস-সালাতু খায়রুম মিনান নাওম, যে এই ঘুমানোর চেয়ে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ দামি, ঘুমের চেয়ে নামাজ দামি, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আহা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা মনটা ইস কত সুন্দর ছিল, এই সুন্দর কথাটা শুনে এত খুশি হলেন, এত মুগ্ধ, এত ভীষণ ভাবে আপ্লুত হলেন, বললেন যে বেলাল এখন থেকে ফজর আজান যে দিবা এইটা তুমি আজানের মধ্যে যোগ করে দিও। পরের দিন থেকে শুরু হয়ে গেল যে এই ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আজব, সুবহানাল্লাহ। আহা, ইসলাম কত যে সুন্দর, কি বলবো। যে ফরক তাব কদম হর কুজা কে মি নগরম কৃষ্ণা দামনে দিল মি কসত কে ডাই দাস। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা আরশাদ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, ইসলাম ওহো তুমি এত সুন্দর, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অঙ্গের দিকে আমি তাকাই তোমার প্রতিটি অঙ্গ শোভা আমাকে পাগল করে, এতটা আর কারো দিকে দৃষ্টি তোলার কোনোই সুযোগ নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে আসলেন, লম্বা সফর করলেন, এখন এই ক্লান্তির কারণে আজকে শুয়ে পড়তেছেন, জাগতে পারবেন কিনা এটা নিয়ে পেরেশানি। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তো আচ্ছা ঠিক আছে, তুমি যখন আগ্রহ করো তুমি জাগো এবং পাহারা দাও। হযরত বেলাল বলেন আমি চাই থাকলাম পূব আকাশের দিকে, শুভে সাথে খুলি জাগাবো। হযরত বিলাল বলেন যে কি হলো, গালাবাত নিয়ে আইন আয়া, চোখ দুইটার লগে পারলাম না, গালাবাত নিয়ে আইন আয়ার কি তর্জমা, যে আমার চোখ দুইটার লগে আমি পারলাম না, আমার দুই চোখের কাছে আমি হার হারে গেলাম, হ্যাঁ না, দুই চোখের হাতে আমি হারে গেলাম, বস কি হলো, যে আমি তো আর জাগাই নিজেও জাগতে পারি নাই, জাগানোর তো প্রশ্নই উঠে না। এরপরে হলো এই যে সূর্য উদয় হলো, আর সূর্যের আলো সকলের গায়ে যখন পড়ল, সর্বপ্রথম জাগলেন তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, এটার নাম, এই হাদিসের নাম হাদিস লাইলাতুত তারিস। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যাই হোক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উঠলেন এবং বললেন যে হে এখানে শয়তান আসছে, চল এখান থেকে ভাগ সব। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সব সাহাবীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। মানে মনে কষ্ট হলো যে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, এই দুর্ঘটনা ঘটলো, যা এখানে থাকবো না, অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেলেন দূরে এক জায়গায় গিয়া। এখন বললেন যে চল সকলে উজু করো, উজু করে আসো, এই আজান দাও। তো আজান হলো, একামত হলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হলেন, ফজরের নামাজ পড়লেন এবং পড়াইলেন। এতে কি প্রমাণ হয়, নবীর জন্য নামাজ ছাড়া জায়েজ? তো নামাজ ফরজে আইন, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, কিন্তু কাউকে দিনের দিকে ডাকা, দাওয়াত দেওয়া, এটা ফরজে কেফায়া। তমাম দুনিয়ার ওলামা, মাশায়েখ, আউলিয়া, বুজুর্গান, ফুকা সবাই এ ব্যাপারে একমত। কথা বুঝেন না আপনারা, তাফসীরের কিতাবগুলো উল্টাইলে দেখবেন যে যেখানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের অধ্যায় আলোচনা আছে কোরআনে পাকের মধ্যে, এই তাফসীরের কিতাবগুলোর ভিতরে দেখবেন যে সেখানে লিখবে যে এটা ফরজে কেফায়া। যেমন এই নিকটবর্তী জমানার এই শ্রেষ্ঠতম বুজুর্গ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর কিতাব বয়ানুল কোরআন, তাফসীরে বয়ানুল কোরআন, আরো হাতের কাছে পরবর্তী যুগের এক বুজুর্গ মুফতি শফি সাহেব রহমুল্লাহর কিতাব মারিফুল কোরআন। আমি এগুলোর নাম এজন্য বলি যাতে এগুলোর বাংলাও হয়ে গেছে, তো আপনারা উল্টায় দেখতে পারবেন। ওর ভিতরে দেখবেন যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই আয়াতের তাফসীর তাফসীরের কিতাবে খুললেই দেখবেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মূলত দিনের দাওয়াত পূর্ণাঙ্গ রূপ নেয় তখন যখন দিনের সবগুলো ভালো কাজ এর দিকে ডাকা হয়, আর যতগুলো মন্দ কাজ আর গুনার কাজ তার থেকে বারণ করতে থাকা হয়। কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই দিনের যে একটা খেদমত এক মেহনত চালু করছেন, তিনি এটা বলছিলেন যে তোমরা একটু সীমাবদ্ধতার মধ্যে থাকো, তোমরা লোকদেরকে ঝামেলার বিষয়ের আলোচনা করো না যে এটা সুদ, এটা ঘুষ, এটা এটা সেই, এই ওইটা গান, ওটা বাদ্য, ওইদিকে না গিয়ে তোমরা খালি ভালো জিনিসগুলো, যেগুলো মারুফ বলে কোরআনের ভাষায়, যেগুলো ইসলামের যেগুলো মুসবাত কাজ, পজিটিভ বিষয়াদি, এগুলো লোকদেরকে বলতে থাকবা। কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? এখন এইটা এই ছয় উসুলের কাজের মধ্যে থাকা অবস্থায় হযরতে হেদায়েত দিছেন, কিন্তু উলামায়ে দ্বীন হলো নায়েবে রসুল। কি কথা বুঝেন নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর যেটা কাজ ছিল সেটা সব উলামাদের কাজ। এই জন্য উলামায়ে দ্বীন যখন কথা বলতে যান তখন ছয়টা কথার মধ্যে সীমাবদ্ধ থাকা সম্ভব না, কারণ উলামায়ে দ্বীনের দায়িত্ব হলো 23 বছরে আল্লাহর নবীর উপরে পূর্ণাঙ্গ কমপ্লিট যে দিন আসছে সবিস্তারে সারা বিশ্বে এটা পৌঁছাইতেই থাকা, পৌঁছাইতেই থাকা, পৌঁছাইতেই থাকা। কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? এজন্য ওলামায় দিন যে ওয়াজের হালতে, বয়ানের হালতে, কিতাব লেখার হালতে, অথবা দিনের তালিমের হালতে, হাদিসের ব্যাখ্যার হালতে, কোরআনের তাফসিরের অবস্থাতে, অথবা গুনাহ থেকে বাঁচার দাওয়াত দিতে গিয়া যত কথা আল্লাহর দিন সম্পর্কে বলেন, আল্লাহর কসম সবটাই দাওয়াতিল আল্লাহ, সবটাই দিনের দাওয়াত। কি কথা বুঝেন নাই? এটা যদি দিনের দাওয়াত না হয় তাহলে আপনারা একটা বিষয় আরো স্পষ্ট বুঝতে পারবেন। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যেই দিনের মেহনত আর দাওয়াত তাবলীগ নামে একটা চালু করে গেছেন, এটার বয়স কয় বছর হয়েছে? কি কথা বুঝেন নাই আপনারা? 100 বছর? কি কথা বুঝতেছেন আপনারা? না হয় 100 বছর ধরলেন। তো ইসলাম রসুল সাল্লাহ আলাইসলাম যখন দুনিয়াতে আসছেন সেই থেকে এই পর্যন্ত কত বছর হলো? 1500 বছর না প্রায়? 1500 বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের পরে দাওয়াত কি চালু ছিল না? তো ওই দাওয়াতের মধ্যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জমানার আগে কখনো কি এক চিল্লার সিস্টেম ছিল? 3 দিনের সিস্টেম ছিল? 1 সাল লাগানোর সিস্টেম ছিল? যখন ছিল না, এই সারা বিশ্বে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সকলে যে আল্লাহর দিনের খেদমত করলেন, তারা কি কেউ দিনের দাওয়াত দেন নাই? যদি তারা এই চিল্লা তো লাগান নাই, 3 চিল্লা তো লাগান নাই, অথচ দিনের কাজ করছেন, সেটাকে যদি দাওয়াত ও তাবলিগ না বলেন, তার আর এদিকে আপনারা বলতে থাকবেন যে দাওয়াত আর তাবলিগ করা ফরজে আইন, যদি এটা বলেন তার মানে হলো এই সব মানুষগুলো এই ফরজে আইন কাজটা না করে কবিরা গুনায় লিপ্ত হয়ে সব জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এটা কি কোনো মুসলমান মানতে পারবে? আমার কথার উদ্দেশ্য হচ্ছে যারা এই দাওয়াত ও তাবলীগের সঙ্গে জড়িত, খালেস ভাবে দিনের কাজগুলো করেন, দিনের আমলগুলো করেন, এই দিনের ডাক পথে ডাকেন, নিঃসন্দেহে এটা দাওয়াত ইলাল্লাহ, এটা দিনের দাওয়াত। কি কথা বুঝেন নাই? কিন্তু এই কথা মনে করা এটাই দাওয়াত এবং তাবলীগের অর্থাৎ আল্লাহর দিনের দিকে ডাকার এবং দিন প্রচারের একমাত্র পন্থা, এটা সম্পূর্ণ ভুল ধারণা, বিভ্রান্তি, বিচ্যুতি, স্পষ্ট গুমরাহি। হ্যাঁ, তবে তারা যারা এই কাজে জড়িত তারা খুশি হবেন, শুকরগুজারি করবেন, আল্লাহ পাকের কাছে মাথা নত করবেন, যা আল্লাহ আমি অযোগ্য, আপনি এই কাজে আমারে লাগাইছেন, নিঃসন্দেহে এটা দিন, এটা তাদের নেক আমল, এর সঙ্গে জুড়ে থাকা নেক আমল, এর সঙ্গে জুড়ে থাকা বন্দিগি, এদিকে ডাকতে থাকা দিনের দাওয়াত নিঃসন্দেহে, কিন্তু এটাকে একমাত্র পথ মনে করা আর এটা মনে করা ওলামায় দিন যারা তারা কেউই দিনের দাওয়াত তাবলিগে নাই, আমরাই একমাত্র দিনের পথে আসি, দাওয়াতের মধ্যে আসি, এটা 100 ভাগ ভুল ধারণা। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর না হলে এর অর্থ এই দাঁড়ায় যে সারা বিশ্বের উলামা মুহাদ্দিসিন সারা দুনিয়ার সবগুলো কিতাব পড়ার পরেও তারা দাওয়াত তাবলীগ বুঝেন নাই। এ ফাতুল বারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সারা বিশ্বে বুখারী শরীফের যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফাতুল বারি। আপনারা হয়তো অনেকে শুনছেন, কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? এই ফাতুল বারির যিনি লেখক এবং আরেকটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, যার লেখক বদরুদ্দিন আইনি, ফাতুল বারির লেখক আল্লামা ইবনে হাজার আসকালানি, কি সাল লাগাইছিলেন? 3 চিলা লাগাইছিলেন? 1 চিলা লাগাইছিলেন? এই পদ্ধতিতে দিনের দাওয়াত দিছিলেন? তালাকে সব এই মানে ফরজায়ন তরককারী? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি এই কথাগুলো এইভাবে আলোচনা করার অর্থ হলো যাতে আমাদের মুসলমান ভাইয়েরা কোনোভাবেই এই বিভ্রান্তি এই অন্ধকারের মধ্যে না থাকেন যে এই কাজে জড়িত না হলে তারা দিনের দাওয়াতের মধ্যে নাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। হ্যাঁ, ওই আয়াতে পাক আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তার চেয়ে উত্তম বক্তব্যওয়ালা কে যে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, এই আয়াত এই শব্দগুলো যদি কোরআন সুন্নার ব্যাপক অর্থ বুঝার যোগ্যতা থাকে তাহলে বুঝবেন যে ওয়ামিলা সালিহা এবং জীবনের সর্বাংশে সে পূর্ণাঙ্গভাবে আল্লাহর দিনের উপর আমল করে। ওয়ামিলা সালিহার তরজমা কি? ঢাকাতে আমি একদিন ওলামাদের মজলিসে বলতেছিলাম, ওয়ামিলা সালিহা এর অর্থ হল যার নামাজ সুন্দর, যার রোজা সুন্দর, যার হজ সুন্দর, যার আখলাক চরিত্র সুন্দর, ব্যবসা বাণিজ্য সুন্দর, লেনদেন সুন্দর, মানুষের সঙ্গে আচার ব্যবহার সুন্দর, যার বাইরের জিন্দগির বন্দিগি সুন্দর, বাইরের জিন্দগির আমল আখলাক সুন্দর, অন্তরের সবগুলো অবস্থা এবং গুণাবলী সুন্দর, এতটা করার পরে আমিলা সালিহা, সে নেক আমলওয়ালা। এটা শোনার পরে আমি নাম তো বলবো না, দারুল দেওবন্দ থেকে অনেক আগে যিনি ফারিগ হয়ে আসছিলেন, অনেক বড় আলেম মানুষ, ঢাকার এক বিখ্যাত মাদ্রাসাতে বহু বছর, অন্তত মনে করেন যে 30-40 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়ান, উনি ওই মজলিসে বসা ছিলেন যখন আমি কথা বলতেছিলাম। উনি তখন বললেন যে ও আমিলা সালিহা আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা আজকে আমি বুঝলাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তার মানে উনি কি বুখারী শরীফ পড়াইছেন? ভুল পড়াইছেন, সহি পড়াইছেন, কিন্তু এই গভীর অর্থের দিকে ওনার খেয়াল যায়নি। কি কথা বুঝতেছেন? আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে যে এই লোকটা যে শ্রেষ্ঠ, যেই শ্রেষ্ঠ দাওয়াতওয়ালা, শ্রেষ্ঠ কথাওয়ালা, শ্রেষ্ঠ বাণীওয়ালা, কখন? এক নম্বর সে আল্লাহর দিকে ডাকে, নম্বর দুই তার জীবনের সর্বাংশে সে একদম নেক আমলওয়ালা, নেক চরিত্রওয়ালা, নেক জীবনওয়ালা, নম্বর তিন ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে আল্লাহ পাকের সামনে খুশি হয়ে বলে আল্লাহ মুসলমানদের মধ্যে আমি একজন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি বিস্ময়কর ভাষা আল্লাহ পাক নাজিল করছেন। আমি বিশাল কিছু, আমি বড় কিছু, এটা না যে বিশ্বের মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ আমি একজন, এতটা বিনয় তার মধ্যে থাকে। এই তিনটা গুণ যখন একত্রিত হয় পূর্ণাঙ্গভাবে, তখন সে শ্রেষ্ঠ বাণীওয়ালা, শ্রেষ্ঠ কথাওয়ালা, এবং সে শ্রেষ্ঠ মানুষ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই আয়াতে পাকের তিনটা বিষয়ের সমন্বয়ে সে শ্রেষ্ঠত্বের মর্যাদা, শ্রেষ্ঠত্বের আসনওয়ালা। এই যে আয়াতের গভীর মর্ম, এটার কারণে বহু মুফাসসিরিন এই কথা বলছেন, এই আয়াতে আল্লাহ পাকের উদ্দেশ্য হল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ডাকেন, তার জীবনের প্রতিটি বিন্দু এবং সবকিছু পূর্ণাঙ্গভাবে সুন্দর এবং আমি এক আল্লাহর জন্য উৎসর্গিত এবং নিবেদিত, এবং তিনি মিনাল মুসলিমিন, যারা জীবন উৎসর্গকারী আল্লাহর জন্য, আল্লাহ সেই মহান ব্যক্তিদের মধ্যে আপনি আমাকেও সামিল রাখছেন। এই আয়াতের উদ্দেশ্য হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রশংসা করা। কি কথা বুঝেন নাই? এই আয়াতের লক্ষ্য হল রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম। হ্যাঁ, পরবর্তী জীবনে যারা রসুল সাল্লাহ আলাইস্লামের অনুসরণে দাওয়াত দিবেন, হ্যাঁ, তারা পরবর্তী নম্বরে সুন্দর এবং ভালো, তারপরে যারা দাওয়াত দিবেন তাবিন, তাবে তাবিন এবং কেয়ামত পর্যন্ত তারা সুন্দর, কিন্তু তারা সুন্দর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের অনুসরণের কারণে। কিন্তু এ আয়াতে মুখ্য এবং লক্ষ্য যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ এই পৃথিবীতে এরকম নাই যে কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করে বলতে পারবে, আল্লাহর কসম এই আয়াতে কেবল যারাই দাওয়াত দিবে তাদের সকলের জন্য আল্লাহ এই কথা বলছেন। এই কথা কারুই বলার হিম্মত নেই আছে? কারণ এই আয়াতের মধ্যে এক ব্যাখ্যা এটা যে আয়াতের মুখ্য এবং লক্ষ্যই হল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? আর যদি সেই অর্থের দিকে নাও যান তো কমপক্ষে তিনটা বিষয়ের সমন্বয় আমার মধ্যে করতে হবে। এক নম্বর আল্লাহর দিকে ডাকা, দুই নম্বর আমিলা সালিহান কোরআনের পরিভাষা, এটার অর্থ হল তার জীবনের সর্ববিষয় একদম সুন্দর আল্লাহ পাকের পছন্দওয়ালা আমলের অধিকারী হওয়া। তো মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ সকল পাপাচার থেকে মুক্ত, ঘরের মধ্যে তার দিন মজুদ এবং তার ব্যক্তি জীবনে দিন মজুদ, ব্যবসা বাণিজ্যের দিন মজুদ, আচার আখলাকে দিন মজুদ, তার ব্যবহারে দিন মজুদ, তার জীবনের চরিত্রের মধ্যে দিন মজুদ। এইরকম পূর্ণাঙ্গভাবে প্রতিটি জীবনের অধ্যায় যখন নির্মল নিখুঁত নূরান্বিত হয়, এইরকম অবস্থায় দিনের দাওয়াত দেয়, তখন সে উত্তম দিনের কথা বলনে বলা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা? তাহলে কি হলো, এর অর্থ এই দাঁড়াইলো যে আমরা যারা দিনের কাজ করব, আমরা যারা দিনের দিকে ডাকব, আমাদেরকে এই কথা খেয়াল রাখতে হবে। আমি যদিও দিনের দাওয়াত দিই দিব, কিন্তু আমি তো এত ভালো হইতে পারি নাই, আমি মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গকে বন্দিগিওয়ালা বানাইতে পারিনি, আমি লেনদেনের ক্ষেত্রে এখনো একদম পূর্ণ ইসলামের অনুসারী হইতে পারিনি, আমার আমল আখলাক, আমার আখলাক চরিত্রের ক্ষেত্রে এখনো আমি নিখুঁত হইতে পারিনি, অন্তর থেকে হিংসা বের করতে পারিনি, বিদ্বেষ বের করতে পারিনি, অহংকার বের করতে পারিনি, আমি সকলের প্রতি সুধারণার গুণ এখনো পোষণ করতে পারিনি, কুধারণার রোগ থেকে নিজেকে এখনো মুক্ত করতে পারিনি। কি কথা বুঝেন নাই? স্ত্রীর সঙ্গে সুন্দর সদাচার ব্যবহার এখনো আমি করতে জানি না, মা বাবের সঙ্গে পূর্ণ আদব এখনো আমি রক্ষা করতে জানি না, আলেমদেরকে শ্রদ্ধা ভক্তি যেভাবে করতে এখনো আমি পারি নাই, বড়দেরকে সম্মান করতে সেটা আমি করতে পারি নাই, ছোটদের প্রতি স্নেহের হক এখনো আমি আদায় করতে পারি নাই, তাহলে তার মানি দ্বারা আমার জীবনের সর্বদিক ত্রুটিপূর্ণ। অতএব আমি দিনের দাওয়া দেওয়া সত্ত্বেও এই আয়াতে যে মর্যাদার ঘোষণা আল্লাহ দিচ্ছেন, আল্লাহর কসম সেই মর্যাদার অধিকারী এখনো আমি কশ্চিন কালে হইতে পারিনি। এই কথা নিজে মনে রাখতে হবে, এই আয়াতে বাকি সেটা শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন। কি আমার ভাইয়ের কথা বুঝতেছেন? তার মানে দিনের পথে ডাকব, দিনের কাজ করব, কিন্তু তারপরও নিজেকে ছোট মনে করব, তুচ্ছ মনে করব, বড় মনে করব না, দাম্ভিক হব না, অহংকারী হব না। আমি আরেকটা কথা বলে আমার কথা শেষ করার চেষ্টা করব। ভারতের মস্ত বড় এক আলিম ছিলেন, শেখুলদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলীর শিষ্য, কিন্তু হাকিমুল মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা, মুহিউদ্দিন মাওলানা সাহেব রলক সাহেব রহমতুল্লাহ আলী, যিনি ভারতের জমিনে বুখারি শরীফ পড়াইতেন এবং 100 ঊর্ধ্বে মাদ্রাসা একলা চালাইতেন। সে আলেমে দিন ঢাকাতে একবার বয়ান করতেছিলেন, স্টেজে বসা, কুরসির উপরে, চেয়ারের উপরে বসা, বড় বড় আলেম, বড় বড় শিক্ষিত লোক, উচ্চ শিক্ষিত, বড় বড় ফ্যাক্টরি মালিক, দুনিয়ার লাইনে যাদেরকে বড় আল্লাহ পাক সম্মান মর্যাদা দিয়ে রাখছেন, সবাই তো নিচে বসে আছেন। তিনি তখন বললেন যে শোনো ভাই একটা কথা, যেই লোক দিনের কথা বলবে, দিনের দাওয়াত দিবে, তো সে অন্তরে ধ্যান করবে, এই কথা মনে করবে যে সাগরের মধ্যে মণিমুক্তা থাকে নিচে আর বুদবুদ থাকে উপরে। বুদবুদ বুঝেন না, ওই পানি যে বুটবুট 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 করতে করতে ফুলে যায়, ওইটার নাম বুদবুদ। তো মণিমুক্তা থাকে নিচে আর বুদবুদ থাকে উপরে। যে বলতে থাকবে দিনের কথা, সে মনে করবে যে আল্লাহর দিনের কথা শোনার জন্য আল্লাহ আল্লাহ এই মানুষগুলো এমনি বসে গেছে, মাস্টার সাহেব বসা, প্রফেসর সাহেব বসা, ডক্টর সাহেব বসা, মাওলানা সাহেব বসা, শাইখুল হাদিস বসা, মুহাদ্দিস বসা, মুফতি সাহেব বসা, চৌধুরী সাহেব বসা, মেয়র সাহেব বসা, মিনিস্টার বসা, এমপি বসা, ডিসি বসা, এসপি বসা, সব তো সম্মানিত ব্যক্তিবর্গ। তাহলে এখানে এইভাবে নিজের এই সম্মানকে মাটিতে মিশিয়ে তারা বসতে পারলেন কিভাবে? নিঃসন্দেহে আল্লাহর মহব্বতে, আল্লাহর দিনের খাতিরে। অতএব তারা সকলেই সাগরের নিচের মণিমুক্তার মতো এরকম মর্যাদাওয়ালা। আর আমি উপরে বসছি, আমি তো তাদের মতো নিজেকে ইঁচু মিটাইতে পারি নাই, তাহলে আমি সাগরের উপরে বুদবুদ মার্কা, আমি সাগরের উপরে বুদবুদ। আল্লাহর দিনের খেদমত করতে হলে, দিনের দাওয়াত দিতে হলে এইরকম উত্তম চরিত্র, এরকম উন্নত চরিত্র, এরকম নির্দাগ অন্তর ভিতরে তৈরি করতে হয়, তখন তার দিনের দাওয়াত দিনের দাওয়াত হয়, তখন আল্লাহ পাক তার কথার মধ্যে আসর দান করেন, তখন তার দাওয়াত কবুল হয়। লাখ আমল করলাম কিন্তু কবুল হলো না, কালকে আমতে পাবো কি? কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? খালি আমল করলেই হবে, খালি ওয়াজ করলেই হবে, খালি বয়ান করলেই হবে, সেটা কি কবুল হওয়া লাগবে না? আমরা কি কেউ বলতে পারবো আল্লাহর কসম আমার আমল তো কবুল হয়ে গেছে? কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? তো কবুল না হলে ফের আমি দম্ভ করার সুযোগ কোথায়, অহংকার করার সুযোগ কোথায়? আহা, হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে মুসলমান, হে দিনের দাওয়াত দেনেওয়ালা, হে বুখারী শরীফ পড়ানেওয়ালা, তোমাদের সকলের খেয়াল করা উচিত, ইবলিস বড় আলিম ছিল, বড় আবেদ ছিল, সবকিছু ছিল, এরপরে মরদুদ হয়ে গেছে। হ্যাঁ, লাখ কোটি নেক আমল সত্ত্বেও কোন বেয়াদবির কারণে তুমি যে মরদুদ হবে না, কাফের মোর্শেক হয়ে মরবে না, সেটা কিভাবে বলতে পারা যায়? এজন্য ভয়ে কাঁপতে থাকা চাই, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে হেফাজত করেন, ইমানের সাথে আমাকে বাঁচান, ইমানের সাথে আমার মৌত মঞ্জুর করেন। ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই হাম্বলি মজাহের এক বড় আলিম এবং মহাদ্দেশ ফকি ছিলেন। ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই উনি এক ঘটনা লিখছেন যে একটা লোক সুশ্রী ছেলেদের প্রতি কুদৃষ্টির অভ্যস্ত ছিল, সুশ্রী ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে যেত। ইসলামে ভিন নারীর সঙ্গে হারাম সম্পর্ক যেরকম হারাম, অন্য মানুষের সুশ্রী ছেলে পেলে যাদের চেহারার দিকে তাকাইলে নারীদের মতো আকর্ষণ জাগে, তাদের প্রতি নজর করা, তাদের সঙ্গে মাখামাখি করা, এটাও হারাম। কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? তো ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের সমাজে একটা লোক ছিল মুসলমান, কিন্তু ওই ছেলেদের সঙ্গে হারাম সম্পর্ক, একটা ছেলের সঙ্গে হারাম অবৈধ সম্পর্কে ভীষণ আক্রান্ত। লোকজন তাকে অনেক বুঝাইছে, সে মানে না, না আমি পারি না, আমি নামাজ পড়বো, রোজা করব, সব করব, কিন্তু ওরে ছাড়া আমি বাঁচব না। কি কথা বুঝেন নাই? ওর সঙ্গে জঘন্য অবৈধ সম্পর্কে সে লিপ্ত ছিল। মৃত্যুর সময় যখন হলো, শুনতেছেন আপনারা, মৃত্যুর মুহূর্ত যখন হলো, সকলে ওর লক্ষণাদি থেকে স্পষ্ট বুঝলেন যে ও তো বাঁচবে না। আহা, লোকটা শেষ মুহূর্তে তবা করে মরুক, তবা করলে তো আল্লাহ মাফ করে দেন, তবা করলেই তো আল্লাহ তাআলা মাফ করে দেন। হ্যাঁ, কারণ কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানওয়ালারা, সকলে নিজ নিজ জায়গা থেকে আমি আল্লাহর নিকট তওবা করো, আমি ঘোষণা দিলাম তুমি সফল কাম হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কামিয়াব হওয়ার মানে জান্নাত পাওয়া যাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। ওই লোকটার মৃত্যু মুহূর্তে এরকম শুভাকাঙ্ক্ষী লোকজন বললেন যে ভাই তুমি তওবা করো, জলদি তওবা করো। ওই লোক আরবি ভাষী, তখন সে বলল যে রেজাকা আশহা ইলা ফুয়াদি মির রহমতিল খালিকিল জালিল। হে প্রিয়তম, তোমার সন্তুষ্টি এবং ভালোবাসা আল্লাহর রহমত চেয়ে আমার নিকট অধিক কাম্য। সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এই লোকটা মুসলমান হয়ে মরল না কাফের হয়ে মরল? আমার প্রিয় বন্ধুরা, কুদৃষ্টি এবং একটা ছেলের সঙ্গে, তরুণ ছেলের সঙ্গে হারাম সম্পর্কের জেরে লোকটা কাফের হয়ে মরল। অথচ হাদিসে কুদসিত রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে বিল হারবে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, যেই বান্দা আমার কোন ওলির সঙ্গে শত্রুতা করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই হাদিসে কুদসির ব্যাখ্যায় উলামা মুহাদ্দিসিন বলেন, রব্বানি আলেম, নায়েবে রাসূল, উলামা ইকরাম অথবা ওলি আল্লাহদের সঙ্গে কোন মানুষ যদি বেয়াদবি করে, তাকে কষ্ট দেয়, তার উপর জুলুম করে, বেঈমান হয়ে কাফের হয়ে মরার তার আশঙ্কা আছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার প্রিয় বন্ধুরা, قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يبجل عالمينا فليس منا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্ববিষয়ে আমাদেরকে হেদায়েত দান করছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হেদায়েত হল সমাজ জীবনের হেদায়েত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর তিনটা শ্রেণী, ছোটদের প্রতি যে স্নেহ করে না, বয়সে বড়দেরকে যে সম্মান করে না, আলেমদের প্রতি যে শ্রদ্ধা করে না, সে আমার কেউ না, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কাল কিয়ামতে তাহলে এই শ্রেণীর লোকদের অবস্থা কি হবে, যারা বাচ্চাদের উপর, ছোটদের উপর জুলুম করল, হ্যাঁ, যারা নিজের বয়সে বড়দের সঙ্গে বেয়াদবি করলো, তাদের উপর জুলুম করলো, যারা আলেমদের উপর হাত উঠাইলো এবং আলেমদের উপর জুলুম করলো, কি পরিণতি তাদের দাঁড়াবে বলতে পারেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়া উম্মাকুম উলামাউকুম। এই মানুষ, সে মুসলমানরা, তোমরা যদি চাও নামাজ পড়লা আল্লাহ পাকের দরবার যেন কবুল হয়েই যায়, তাহলে তোমরা আলেমদেরকে ইমাম বানাবা, আলেমরা যেন তোমাদের সামনে ইমাম হন। কেন? ফাইন্নাহুম ওয়াবদুল্লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। নিঃসন্দেহে আলেমরা তোমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের নিকট প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য প্রতিনিধি। এই বললেন কে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আলেমদেরকে কি তুচ্ছ নজরে দেখা চাই, তাচ্ছিল্য করা যায়, তাকে মারধর করা চাই, তাদের উপর জুলুম করা চাই, তাদের উপর বেয়াদবি করা চাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজের ওয়ারিস রূপে ঘোষণা করে গেলেন, সে আল্লাহর নবীর স্থলে যারা স্থলাভিষিক্ত হইয়া দ্বীনের খেদমতে বিশ্বময় মশগুল, তারা কি সম্মানের যোগ্য না? তারা কি মহব্বতের যোগ্য না? তারা খেদমতের যোগ্য না? তাদের বিপরীতে বিরুদ্ধে এইভাবে লাগিয়া পড়া, এটা দ্বীন হয় কিভাবে? এটা দ্বীনের দাওয়াত হয় কিভাবে? এটা জান্নাতের পথ হয় কিভাবে? এটা নাজাতের পথ হয় কিভাবে? প্রিয় বন্ধুরা, আমাদের কি ভাবা উচিত না আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইমানের পথে, সঠিক দ্বীনের পথে, সঠিক হেদায়েতের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে আসার এবং চলার তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। কি করা মরলা, কোথায় গেছে এরা? আমির হুসাইন তুমি থাকবে কাছে, তুমি এত দূরে কেন? কি দোয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمه اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره رب اغفر وارحم انت خير الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আমাদেরকে হেদায়েত দান করেন, সমস্ত মুসলমানকে হেদায়েত দান করেন, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, নূর দান করেন, সমস্ত মুসলমানকে সিরাতুল মুস্তাকিমের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, নূর দান করেন, জীবনের সব গুনাহ মাফ করেন, নফসে শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান। আমরা গুনাহগার, হে মালিক আপনি দয়াবান, আপনি সীমাহীন ক্ষমাওয়ালা, আমাদের সকলকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে পানা দান করেন, বন্দিগি ওয়ালা জিন্দেগি আমাদের নসিব করেন, নূর ভরা অন্তরাত্মা জীবন আমাদেরকে দান করেন, আপনাকে খুশি করার মতো আমল আর তৌফিক আমাদেরকে দান করেন, সকল পেরেশানি থেকে আমাদেরকে বাঁচান, বিপদ থেকে আমাদেরকে বাঁচান, দুর্ঘটনা এবং অপমান ও লাঞ্ছনা থেকে আমাদেরকে বাঁচান। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, আমলে উন্নতি অগ্রগতি দান করেন, জান মালে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, আমাদের সকলের এবং সমস্ত মুসলমানের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, মুসলমানদের মুসলমানকে সারা বিশ্বে হে আল্লাহ আপনি সম্মানিত করেন, আয় আল্লাহ মুসলমানকে সারা জাহানে সম্মানিত করেন, সারা জাহানে সম্মানিত করেন, মুসলমানদের ঘরে ঘরে বেসুমার নূর নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, সব অশান্তি দূর করেন, সব পেরেশানি দূর করে দেন, আয় আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ আজকের এই মাহফিলে মাহফিলের কারণে যে সকল ব্যবসায়ী ভাইদের এই শহরের ভিতরে ব্যবসায়ী ক্ষতি হয়ে গেছে, যত ক্ষতি হয়ে গেছে তার চেয়ে বেসুমার বরকত তাদেরকে দান করেন, আয় আল্লাহ এই মাহফিলের যারা আয়োজনকারী ব্যবস্থাপক, আয় আল্লাহ এই মাহফিলে যারা সহায়তাকারী এবং অংশগ্রহণকারী তাদেরকে দুজাহানে সম্মানিত করেন, দুজাহানে সফল কাম করেন, দুজাহানে তাদেরকে কামিয়াব করেন, আয় আল্লাহ এখানে যে মাদ্রাসা জালালিয়া কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, আয় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতার জন্য মাগফিরাতের জরিয়া বানান, তার নেক উদ্দেশ্য আপনি পুরা করেন, তার খানদানের উপর বেসুমার রহমত নাজিল করেন, যারা মাদ্রাসার উস্তাদ এবং ছাত্র, আয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী যে তালবিলম যারা কোরআন হাদিসের ইলম পড়ে তাদের জন্য নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়, আয় আল্লাহ তাদের মর্যাদা আরো বাড়াইয়া দেন। হায় আল্লাহ তাদের জিন্দগিতে বরকত দান করেন, সমস্ত আলিম উলামার হায়াতে বরকত দান করেন, তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন, তাদের দিনের খেদমত অনেক বেশি করার তৌফিক দান করেন। দুনিয়ার যে কোনো প্রান্তে যারাই দিনের খেদমতে মশগুল, সঠিকভাবে সুন্নত মোতাবেক ওলামায় দিনের নিগরানিতে দিনের খেদমত করার তৌফিক দান করেন। যারা ওলামায় দিনের সঙ্গে সংঘর্ষে জড়ায়া ভুল পথে চলে যেতেছে, তাদেরকে ভুল পথ থেকে ফিরে আসার জন্য হে আল্লাহ আপনি তৌফিক দান করেন। হায় আল্লাহ আমরা মানুষ, আমাদের কদম কদম আমাদের এক্সিডেন্ট হয়, নফসের ধোকায় পড়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যায়। হে দয়াবান, হে মেহরবান রহমতুল্লাহ আলমী সাল্লাহ ইসলামের উসিলাতে সকল ধোকা থেকে এক্সিডেন্ট থেকে আপনি আমাদের বাঁচান, আপনি আমাদের বাঁচান, আপনি আমাদের বাঁচান, সমগ্র উম্মতে মুসলিমাকে আপনি বাঁচান, সমগ্র মুসলিম উম্মাকে আপনি হেফাজত করেন। হায় আল্লাহ মুসলিমদেরকে দীন ইমান ইসলাম কবুলের তৌফিক দান করেন। হায় আল্লাহ আমাদের মালে দৌলতে আপনি বরকত দান করেন। হায় আল্লাহ সর্ববিষয়ে আপনি আমাদের ইজ্জত রহমত বরকত দান করেন। আমাদের মধ্যে যে আপন জনেরা দুনিয়ার থেকে চলে গেছেন, হায় আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের জন্য জান্নাত নসিব ফরমায়া দেন। আমাদেরকে হায় আল্লাহ ইমানের সাথে, আফিয়তের সাথে, তাকওয়ার সাথে, সুন্নতের নূরের মধ্যে জিন্দা রাখেন। যখন দুনিয়ার থেকে উঠাবেন, আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। হায় আল্লাহ মেহরবান তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন। হায় আল্লাহ সব ভুল তিনি আমাদের মাফ করে দেন, সব নালায়েকি মাফ করে দেন। কালকে আমতে আল্লাহ আমাদের শাস্তি দিয়েন না, জাহান্নামের আজাব আমাদেরকে দিয়েন না। হায় আল্লাহ আমরা দুর্বল, আমরা কমজোর, হায় আল্লাহ আমরা তো জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না। হায় আল্লাহ আপনি সীমাহীন ক্ষমাওয়ালা, আপনি কোরআনে বারবার বলছেন যে তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমাদের পালনেওয়ালা, আমি নিশ্চয়ই তোমাদেরকে মাফ করে দিব। আপনি বলছেন যে হে সীমাহীন গুনাওয়ালারা, তোমাদের মাওলার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। আপনার সে আহ্বান, সে ঘোষণার উসিলা দিয়ে আপনার কাছে ফরিয়াদ, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, পূর্ণাঙ্গ হেদায়েত আমাদের নসিব ফরমায়া দেন। যে কোনো মুসলমানের জীবনে যেখানে এক্সিডেন্ট হয়ে গেছে, সর্বরকমের এক্সিডেন্ট থেকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন এবং কবুল করেন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন জরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিচ্ছে।